This track was downloaded from FusionBD.com.
FM 89.2.
Call money, boy.
পৃথিবী অপার রহস্যময়, বিজ্ঞানশীল রহস্যের জটকুচের প্রতিনিয়ত। আজ যা অনাবিষ্কৃত তা অবিশ্বাস্য বটে। আমাদের দর অনুষ্ঠানে যে ঘটনার মুখোমুখি আপনি হতে যাচ্ছেন তার যুক্তিসিদ্ধ উত্তর নেই। আমরা প্রতিদিনের জীবনে ভয় বা রহস্যকে যেভাবে স্থান দিয়েছি সেভাবে এই অনুষ্ঠান আপনার কাছে জায়গা করে নিচ্ছে। এই অনুষ্ঠানের কোনো ঘটনাই সার্বজনীন
নয়।
দরের 18তম পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আর জি কিবরিয়া, আমার সঙ্গে রয়েছে আমার টিম মেম্বার, সাউন্ডে রয়েছে লোবান। অন দ্য স্পট অর্থাৎ যে লাশ কাটা ঘর, সেই লাশ কাটা ঘরে যে অনুষ্ঠানটি আজকে রেকর্ড করে এই মুহূর্তে আপনাদেরকে আমরা শোনাচ্ছি, সেই জায়গাটিতে যারা উপস্থিত ছিলেন অতিথি সহ আমার দুই প্রিয় সহকর্মী রেহান এবং সুমন। প্রিয় শ্রোতা, আজকে এমন একটি জায়গা থেকে আমাদের এই অনুষ্ঠানটি রেকর্ড হয়েছে যে জায়গাটি নিয়ে মানুষের মনে বিভিন্ন রকমের বিভিন্ন ধরনের কথাবার্তা প্রচলিত আছে। একটা লাশ কাটা ঘর যারা দেখেছেন কিংবা দেখেননি, কিংবা যারা লাশ কাটেন, সব কিছু মিলিয়ে বিভিন্ন রকমের অভিভৌতিক কথা আমাদের সমাজে প্রচলিত আছে। সেরকম একটি জায়গায় বসে আমাদের চারজন অতিথি বলেছে তাদের জীবনে ঘটে যাওয়া বিভিন্ন ভৌতিক ঘটনাবলী। একজন হচ্ছেন তুহিন, একজন ফাহিম, একজন শামু এবং আরেকজন দেবী। আমরা তাদের গল্পে প্রবেশ করতে চাই, তবে তার আগে আপনাকে বলছি অনুষ্ঠান চলাকালীন সময় আপনি চলে আসতে পারেন আমাদের ফেসবুকে। আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/abcradiofm89.2। আমরা প্রথমেই সুমন এবং রেহানের কাছ থেকে এই লাশ কাটা ঘরে যাওয়ার প্রস্তুতির কিছুটা অংশ আপনাদেরকে শোনাব এবং তারপর পুরো অনুষ্ঠানের মূল পর্বে ঢুকে যাব।
এবার তো আর কোনো জার্নি নেই, প্রত্যেক দিন তো আমরা একটু বেশি জার্নি করি অফিসে আর বাসায়
আসা যাওয়া। কাহিনী আছে ঢাকা শহরের যে অবস্থা, কোনো একটা হাইওয়ে ধরে কোথাও যাইতে কুমিল্লা যেতেও লাগে 3 ঘন্টা, ঠিক আছে, আবার
এখানে যেতেও লাগে 2 ঘন্টা।
তো আই থিঙ্ক জার্নি উইল বি জার্নি, বাট এই জ্যাম জট মনে হয় আমাদের ধারণকৃত ভাবে না রাখাই বেটার।
তবে আমার মনে হয় এখানে আসলে তেমন জার্নি করার আমাদের কিছু নাই, তারপরও যেহেতু আমরা একটু রাতের বেলায় রওনা দিব, আরো ফাঁকা থাকবে, খুব একটা সময় লাগবে না। এই ফাঁকে আমরা দুই বন্ধু আমরা এক কাজ করি, চল চানাস্তা কিছু ওই যে বুঝিস। জার্নিতে যদি আসলে খাওয়া দাওয়া না থাকে সেটাই, এটা জার্নি
মানে তোর কাছে জার্নিতে জার্নি না থাকলে খাওয়া দাওয়া থাকে,
খাওয়া দাওয়ার ফাঁকে জার্নি আর
আই গেট দ্যাট।
জার্নির ফাঁকে খাওয়া দাওয়া না, আজকে হবে খাওয়া দাওয়ার ফাঁকে জার্নি।
ওকে চল তাহলে খাওয়া দাওয়া করি, আর খাওয়া দাওয়া করতে করতে একটু ওই ব্যাপারটা নিয়ে একটু চিন্তা করা দরকার যে আজকে যেখানে যাচ্ছি ওখানে যে স্টোরি গুলো আমরা শুনছি, যে ঘটনাগুলো আমরা শুনছি।
দেখ স্টোরির কথা এখন মনে করাস না, কারণ খাওয়া দাওয়াটা নষ্ট হয়ে যাবে, কারণ যেই ধরনের ঘটনা আমি শুনছি আমার এটা আসলেই মানে চিন্তা করলে কিছু গা ঘিনঘিন করা ব্যাপারও আছে স্টোরিটার মধ্যে।
তবে একটা জিনিস আমার মনে করতে যায় না, মজা লাগে তো একটা জিনিস চিন্তা করতে মজা লাগে যে চার দেওয়ালের মাঝখানেও যে কত রকম কাহিনী ঘটতে পারে এটা আজকে বোঝা যাবে। এবারে ডরে কোনো জার্নির অংশ নেই, কারণ সত্যি কথা বলতে খুব একটা জার্নির আমাদের প্রয়োজন পড়েনি। ঢাকা শহরের ভেতরেই পরিচিত কোনো এক লাশ ঘরে এবারে আমাদের গল্প হবে। ওকে তো বন্ধু, জায়গা মতো তো চলে আসছি,
জায়গা মতো চলে আসা
পর ভয়টা কম, কি বলি ভাই,
কারণ হচ্ছে মামা ভাগ্না যেখানে বিপদ নাই সেখানে। এখন মানুষ কিন্তু ভাবতে পারে তুই আর আমি কি মামা ভাগ্না,
আর এমনিতে আমরা প্রায় একজন একজনের মামা মামা বলে
মামা মামা বলি,
সেটা কিন্তু মামার আবার একটা ডিফারেন্ট মিনিং আছে।
আজকে কিন্তু প্রকৃত মামা চলে,
একদম প্রকৃত মামা ভাগ্না আমাদের সাথে,
মামা ভাগ্না আছে তাই, এবং ডরে প্রথমবারের মতো।
রাইট, সো লেটস গো এন্ড হোয়াট শুড আই সে,
আমরা প্রথমে মামার সাথেই,
হ্যাঁ হ্যাঁ, মামার পরিচয়টা আগে,
মামা আমরা কি মামাই বলি,
মামাই বলি।
ওকে, আপনার পরিচয়টা একটু জানাই।
আমি মামুন মোর্শেদ তুহিন, আমার বাসা বিএম কলেজ ফার্স্ট গেটের সামনে, আমি এমনিতে ব্যবসা করি।
একটু ভাইনার কাছে যাই, তোমার নাম কি, কি করছো?
আমার নাম ফাহিম, আমি স্টুডেন্ট ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ালেখা করছি।
মামাকে নিশ্চয়ই তুমি মনে হয় ইন্সপায়ার করেছো আমার জন্য, তাই না?
ইন্টার ফার্স্ট ইয়ার কোন কলেজ?
বীরশাহী।
আচ্ছা আচ্ছা, বীরশাহী। তো আমরা যেই কারণে এখানে সবাই আসছি সেটা হচ্ছে অফকোর্স উই ওয়ান্ট টু এক্সপিরিয়েন্স সামথিং হরিবল। তো ডটটিও আমাদেরকে যা বলেছে যে আপনাদের যে জুটিটা, অর্থাৎ এই মামা ভাইগনা জুটিটা, আপনাদের দুজনেরই আলাদা আলাদা ভাবে এবং একই জায়গা সম্বন্ধে বেশ কিছু ঘটনা আপনাদের মধ্যে আছে। তো কার কাছ থেকে আমরা আসলে ঘটনাটা শুরুতে শুনলে বেটার হবে বলে মনে করেন?
আমার মনে হয় মামার কাছ থেকে শোনাটা বেশ ভালো হতে পারে,
তাই না?
আমার যেটা শুনে
আসি হিস্ট্রি,
হ্যাঁ রাইট, সেটা আমাদের একটু বুঝতে সুবিধা হবে। তো প্রথমে আপনার কাছে যাই, আপনার যে স্টোরিটা আমরা শুনেছিলাম বরিশালের ডিএম কলেজের এখানের একটা স্টোরি জানিয়ে, এটা কি ছিল একটু শুরু থেকে আমরা শুনেছি?
আমাদের বাসা বিএম কলেজের ফার্স্ট গেটের সাথেই একদম। তো তার একটু আগে একটা মন্দির আছে যেটাকে আমরা শঙ্কর মঠ বলি।
আচ্ছা,
খুব বিখ্যাত এই কারণে, ওটা ব্রিটিশ বিরোধী আন্দোলনের সময় এখান থেকে, মানে বাংলাদেশের অনেক বিখ্যাত লোকজন এখান থেকে ব্রিটিশ বিরোধী আন্দোলন করছে। তো ঠিক তার পরপরই আসছিল যেটা একটা স্টেজ ছিল হিন্দুদের অনেক বড়, যার মালিক ছিলেন তৎকালীন ফণী মালী গাঙ্গুলি।
আচ্ছা, তো এটা কত সালের ঘটনা?
এটা মানে আমরা যখন দেখছি, মানে আমি যখন দেখছি সেটা আশির দশকে, আর এটা ঘটেছে আপনার সত্তরের দশকে। কারণ আমার মারা তো মানে যখন বিএম কলেজ স্টুডেন্ট ছিলেন, মানে আমি শুনছি আমার মার কাছ থেকে। আমি সেটা আগে একটু বলি, সুবিধা হবে, পরবর্তীতে আমি কি দেখছি। একটু পিছনে যাই, ফণীমালী গাঙ্গুলির মানে স্টেজ তো অনেক বড় ছিল, তার সামনে একটা কালী মন্দির ছিল, এখন আর মন্দিরটা নেই, এখানে দুটো স্টোর করা আছে। আর ওদের একটা বিল্ডিং আছে যেটা এই মুহূর্তে মহিলা অধিদপ্তরের অফিস, যে খুব বিএম করে সালগিরের সামনে গেলে দেখতে পাবেন। তার পিছনে একটা পুকুর ছিল, আর পুকুরের চতুর্দিকে নারিকেল গাছ ছিল, তেঁতুল গাছ ছিল, লিচু গাছ ছিল। ঠিক তারপরেই একটা অনেক বড় বাগান আছে যেটাকে আমরা জেল বাগান বলি।
আচ্ছা,
বরিশাল জেলের তরি তরকারিগুলো ওইখান থেকে। তো ওইখানে একটা তেঁতুল গাছ আছে। তো আমি আমার মার কাছ থেকে যেটা শোনা আর কি, ফণীমালী গাঙ্গুলির তিন মেয়ে ছিলেন, তিন ছেলে ছিল। তো তিন মেয়ের ভিতরে দুই মেয়ে আমার মার সাথে একই সাথে বিএম কলেজে লেখাপড়া করছে, বাংলা ডিপার্টমেন্টে।
আচ্ছা আচ্ছা আচ্ছা।
এবং দেখতেও নাকি অনেক সুন্দর ছিল। একদিন ঠিক সন্ধ্যার আগে আগে ভদ্রলোকের মেজো মেয়েকে আর খুঁজে পাচ্ছিল না, সারা বাড়ি খোঁজ খোঁজ করছে। তো সাধারণত আমার মা যেটা বলছে যে তারা একে সাথে আর কি খেলাধুলা করতো, যেহেতু পাশাপাশি বাসা। সেদিন আম্মা বললো যে আমার সাথে খেলাধুলা করে চলে গেছে, ও তো আমার কাছে এখানে নাই। অনেক খোঁজাখুঁজির পরে ঠিক সন্ধ্যার ঠিক আগ মুহূর্তে দেখে যে পিছনে পুকুরে একটা লাশ আর কি ভেসে উঠছে। পুকুর করা অবস্থায় গিয়ে রাখি এই লোকজন সব ধরাধরি করে উঠেছে।
আচ্ছা, এটা কি আপনি সেই পুকুরটার কথা বলছেন যেটা একটু আগে বললেন যে দুটো দোকানের পেছনে, যেটা কিনা যে দোকানটা আগে ছিল বাড়িটা,
তার মানে পুকুরটা এখন
না, পুকুরটা এখন নাই, সেই পুকুরটা ভরে ফেলছে।
যে মেয়েটা মারা গেছে পানিতে, যার লাশ পাওয়া গেছে, সে কি সাঁতার জানতো?
হ্যাঁ হ্যাঁ, অবশ্যই সাঁতার জানতো, কারণ আমার মারা ওইখানেই গোসল টোসল করতো, এখানে সাঁতার জানতো। আর যেহেতু তাদের বাড়ির পিছনেই পুকুর, তাদের নিজস্ব পুকুর, আর বরিশালের লোকজন সাধারণত সাঁতারই জানে, কারণ ওখানে মানে নদী খাল অনেক বেশি, পুকুর টুকুর অনেক বেশি, সবাই সাঁতার জানে মোটামুটি, এবং এই ব্যাপারে নিশ্চিত যে সে সাঁতার জানতো। তো উঠানোর পর তো পরে দেখতে সেরকম যে নেই আর কি, একটা ডেড বডি পাওয়া গেছে পুকুরে। তো তারপর হয়েছে কি, ফণীমালী গাঙ্গুলির একটা অবকাশে
কোনো কারণ খুঁজে পাওয়া যায় না,
মানে এটা কোনো কারণই খুঁজে পাওয়া যায় না, কারণ অনেকে হয়তো কেউ চিন্তা করছে যে প্রেম সংঘটিত কোনো ব্যাপার ছিল কিনা। তবে ওই সময় যতটুকু আমরাও যতটুকু আর কি বুঝতে পারি যে সেই দশকে মানে প্রেমের বিষয়ে এরকম মানে খুব বেশি ইয়ে ছিল না,
ওপেন ছিল না, মানে
যেহেতু আমার মার ক্লাসমেট, অবশ্যই আমার মাও জানতো বা তার বান্ধবীরাও জানতো,
মানে বাবা যত বান্ধবী ওই আমলে মানে প্রেমের ব্যাপারটা থাকলেও মানে পারিবারিক ব্যাপারগুলোকে এতটা অবজ্ঞা করে নিজের জীবন ফেলে দেওয়ার মতো
অবস্থা। বড় বিষয় হচ্ছে যে এই বিষয়গুলো যদি থেকেও থাকে, মানে খুব ক্লোজ
সেক্ষেত্রে
আপনার মা তো বান্ধব,
সেই জানলে একটা পর্যায়ে জিনিসটা বের হয়ে আসতো যে তার সাথে কারোর সাথে কোনো কিছু ছিল কিনা। তো সেরকম কোনো কিছুই আর মানে ওইখান থেকে কোনো ক্লু আসেনি কি হয়েছে। ফণীমালী গাঙ্গুলির একটা অভ্যাস ছিল, সেটা হচ্ছে যে আপনারা হয়তো জানেন যে কালী পুজো করা একটা জিনিস, আর কালী সাধনা করে
আরেক জিনিস।
আমিও যতটুকু জানি বা দেখছি বা কিছুটা পড়ছি যে কালী সাধনাটা একটু ভিন্ন জিনিস। তো ওই মন্দিরের ভিতরে, ওই মন্দিরটা আমরাও পেয়েছি, অনেক পুরোনো টাইপের একটা মন্দির। হ্যাঁ, ভিতরে ঢুকলে আমরা ধরতাম। তো ওই মন্দিরের ভিতরে আমার নানা রেশনের দোকানও ছিল কোন এক সময়, এটা আমিও দেখছি।
তো আমরা এখানে যেখানে মুক্তি রাখতো সেই বেদিটা দেখছি, এখানে আপনার যে সাধনার সময় যে পাঠা বলি দিত সেই মানে যেটার ভিতরে মানে ওটা আমরা দেখছি।
একটা প্রশ্ন ছিল আমার বাই এনি চান্স, এটা আমি এক জায়গা থেকে ডেটা পেয়ে বলছি, বাই এনি চান্স সেই জায়গাটায় বলিটা হতো সেখানে কি চেস বোর্ড টাইপের কোন অঙ্কন ছিল? চেস বোর্ড বলতে সাদা কালো সাদা কালো?
না আসলে মানে অনেক পুরানো মন্দির তো, তো সেরকম আমরা মানে কোনো কিছু পাইনি বোর্ড। তবে এইটুকু জানছি যে সে আর কি মানে প্রচুর ঝিম করতো এবং ওই সন্ধ্যা করে মন্দিরে ঢুকতো, এখানে কি সব নাকি চিৎকার করে বলতো টলতো। আর পরবর্তীতে মানে আম্মা যেটা বলছে সেটা হচ্ছে যে আসলে পুজো ঠিক করতো না, কারণ এখানে আর কোনো পুরোহিত টুরিত থাকতো না, খুব সম্ভব এরকমই একটা কিছু আর কি। আম্মা তো ওইভাবে বলতে পারে না যে একটা সাধনা টাইপের কিছু একটা করতো। তো যাই হোক, তার পরের মেয়েটা হঠাৎ করে আপনার গলায় মানে রশি দিয়ে আত্মহত্যা করছে। ফাঁসিটা দিছে তার ঘরের ভিতরেই আড়ার সাথে।
কতদিনের মধ্যে
এটা হচ্ছে? আপনার ছিল খুব সম্ভব 2-2.5 মাসের ভিতরে। ওইটা ওইরকম মানে দরজা খুলে না খুলে না পরে ধাক্কা ধাক্কি করে দরজা ভাঙার পরে পরে দেখতেছে যে সে ওখানে ঝুলে আছে। তো এটাও মানে আলটিমেট কোনো ইয়ে আসে না যে কোনো প্রেম বা এরকম কিছু,
মানে কোনো আসলে কারণ খুঁজে পাওয়া যায় না কেন খুঁজে
মানে এমন না যে মেয়েটা পাগল ছিল বা মেন্টাল
ডিপ্রেশনে
ছিল যে ওইখান থেকে কিছু একটা করবে, সেরকমও কোনো কিছু না,
কোনো কিছু ছিল না।
তো এটা গেল মানে খুব একটা আশ্চর্য ব্যাপার লাগে। ওনার পুরো মানে ফ্যামিলির প্রত্যেকটা সদস্য এইভাবে অপঘাতেই চলে গেছে। মানে পরের মেয়েটাকে আমরা যতটুকু জানি যে আম্মা যেটা বলছে যে কোনো এক রাতে নাকি সে মঠাৎ কে এরকম ওই মন্দির থেকে অনেক রাতে বের হয়েছে নাকি। তো বের হওয়ার পরে তার একদম যে ছোট যে মেয়েটা, ছোট বলতে ওই মেয়েটা তখন খুব সময় স্কুলে পড়তো, ওই মেয়েটা নাকি গলা টিপে মেরে ফেলছে সে
গানগুলো নিজেই।
হ্যাঁ নিজেই মেরে ফেলছে। তো এইটা পরবর্তীতে জিনিসটা একটু মনে করেন যে মানে চাপানো হয়েছে, তৎকালীন সময় তো আইন শৃঙ্খলা রক্ষাকারী মানে সেরকম ছিল না, সেই সময় এরকম ছিল না। ভূমিমালী গাঙ্গুলি বেশ মোটামুটি মানে
তাতে ওনার মানে বাড়ি ঘর জমি জমা এগুলোর কথা শুনেই আমরা বুঝতে পারছি যে যথেষ্ট প্রভাবশালী এবং বড়লোক মানুষ ছিলেন।
তো এটারও কোনো ক্লু হয় না মানে এটা পরে ধামাচাপা পড়ে গেছে। কিন্তু তারপরে একটু বলি, তার বাকি যে দুটা ছেলে ছিল ওরা ইয়েতে তখনকার দিনে যে আপনার ইয়ে কলেরা হইতো, আমরা যেটা মা বাবাকে ওলা ওঠা
ওলা
ওলা আসছে এরকম
ওলা দিদি
ওলা দিদি, বাকি ছেলে দুটা যেহেতু সাধনার পূজা যেটা আলাদা আলাদা দুটো জিনিস, আমার মনে হয় যেহেতু সে মদ খেত এবং ওই সাধনার কারণে হয়তো তার ভিতরে এমন কোনো কিছু হয়তো ভর করেছিল বা যেকোনো কিছু যেটার ব্যাখ্যা আমরা জানি না, সে ওইখান থেকে জিনিসটা হয়তো ঘটাইতে পারে
হতে পারে। কারণ আমরা এমন অনেক ঘটনাই জানি যে বর্তমানেও ঘটছে যে বিভিন্ন জিনিস পাওয়ার জন্য বিভিন্ন স্বপ্নে দেখে নিজের সন্তানকে পর্যন্ত মেরে ফেলছে। বাংলাদেশেও আমরা ইভেন
আছে এই ঘটনাটা, ইনফ্যাক্ট ইন্ডিয়াতে এখনো বিভিন্ন জায়গায় এই ঘটনাগুলো ঘটে বেশি। এবং এখানে একটা বড় মিল পেলাম, সেটা হচ্ছে যে কালী পূজার ব্যাপারটা বা কালী সাধনা। হ্যাঁ ঠিক এভাবেই কালীকে নিজের মা ভেবে এবং নিজের আয়ু সবচেয়ে বেশি করার জন্য অমর নিজেকে করার জন্য 17টা পর্যন্ত বাচ্চা বলি দেওয়া হয়েছে একই লোক। এই ঘটনাটা ঘটেছে
এবং যারা কালী যেটা আপনিও বলেছেন কালী পূজা আর কালী সাধনা দুইটা আসলে পূজা তো অনেকেই করে, কিন্তু সাধনা যারা করে নিজেকে এমন একটা লেভেলে নিয়ে যায় চেষ্টা করে যে ওখান থেকে কোনো কিছু শক্তি নিজের
মানে ওইখানে আপনার মহিলা বিভাগের অফিস আসার আগে পাবলিক হেলথের অফিস ছিল, তো ওনাদের এক পিয়ন ওই মন্দিরের ভিতরেই থাকতেন, ভাঙার করে ওইখানে থাকতেন। তো ওমরা নাকি রাতের বেলা এরকম কি সব অস্বাভাবিক জিনিস দেখতাম, ওনার বাচ্চারা অসুস্থ থাকতো খুব। পরবর্তীতে আমরা ওই মন্দির ছেড়ে দেওয়ার পরে ওই মন্দিরটা ভেঙে ফেলছে, পরে পরবর্তীতে স্থল উঠানো হয়েছে। তারপর দেখছি যে এটা আমরাও দেখছি। তো এই তো গেল, তা আমার কাছে মনে হইতেছিল যে খুব সম্ভব সে ওই সাধনা টাধনার ব্যাপারে কারণেই হয়তো সে কিছু একটার মানে
আই থিঙ্ক এইটার সাথে যে ওনার 3 মেয়ে 2 ছেলে অস্বাভাবিক ভাবে মারা গেছে, তো কোনো না কোনো একটা কানেকশন হতেও পারে।
কারণ তারপরের 2টা ছেলে একদম কলেরায়
মারা
গেছে। আমাদের ওইখান থেকে বরিশাল মহাশ্মশান একদম কাছে, একদমই কাছে, হাঁটা হাঁটা পথ আর কি। তো উনি ওনার কোনো ছেলে নাকি ওইখানে ইয়ে করেন, শ্মশানে দাহ করেন।
আচ্ছা
দাহ করছে সেই তেঁতুল গাছের গোড়ায় যেখানে ওনার সীমানা শেষ আর ওদিক থেকে জেলখানার সীমানা শুরু, জেলখানার বাগানে সেই তেঁতুল গাছ আমরা দেখছি ছোটবেলায়। এবং ওখানে যে দাহ করার পরে যে আপনার যে ছোট্ট করে সমাধি করে তাদের দেহ বর্ষের অংশ রেখা, এগুলো আমি এগুলো আমরাই দেখছি। এবং ওইখানে সেই পূজা দেওয়ার সেই হাড়ি পুরানো হাড়ি ভাঙা ঠেঙা এগুলো আমরা দেখছি। তারপর যেটা হয়েছে সেটা হচ্ছে আমরা আর কি ছোটবেলায় যেটা দেখছি, আমি ব্যক্তিগত ছোটবেলায় যেটা হয় আর কি শীতকালে রস আনা পায়েস করা অনেকেই করছিল আর কি বুঝতে। তো একদিন আমরা এরকম জাস্ট মানে রস খাবো জেলখানার বাগানে বেশ কিছু খেজুর গাছ ছিল, আমরা তিন বন্ধু জাস্ট তখন রাত আপনি দুটো কি আড়াইটার মতো বাজে পিছনে, তো ওই মানে ওই সময় তো কারেন্ট বিদ্যুৎ ছিল কিন্তু পিছনে তো ওইভাবে তো বিদ্যুতের কিছু ছিল না, আমরা জাস্ট ছোট্ট একটা ওয়াল ছিল, তো ওয়াল টপ করানোর পরে মানে কি তাদের এলাকায় পড়তাম, আমার নানার বাসা ঠিক ওয়াল টপ করলে পর ওইখানে পড়তাম, জাস্ট ওয়ালটা টপ খাবো। তখন হঠাৎ করে আমার কাছে মনে হলো যে পুকুরের ঠিক ওই পার থেকে মানে সামান কেউ একজন হেঁটে যাচ্ছে, হেঁটে যাচ্ছে আপনি সেই তেঁতুল গাছটা বরাবর
মানে
ছোট্ট একটা বিরতি নিতে চাই আমরা, প্রতিনিয়তির ঘটনার শুরু হয়েছে মাত্র। আপনারা নিশ্চয়ই জানেন শুনছেন ডর এবিসি রেডিও FM 89.2 এ। আমি আরজি কিদিয়া এই অনুষ্ঠানের পরিকল্পনা এবং উপস্থাপনার সমস্ত দায়িত্বে, সঙ্গে রয়েছে সাউন্ডের লোবান এবং অন দ্য স্পট বিভিন্ন রকম ঘটনাগুলোকে অতি প্রাণবন্ত করে আপনাদের সামনে পরিবেশন করার দায়িত্বে রয়েছে সুমন এবং রেহান। আপনি যদি এই অনুষ্ঠানে এসে আপনার জীবনে অতিভৌতিক ঘটনাগুলো লাখো মানুষের সামনে শেয়ার করতে চান, চলে আসুন। আমাদের ফোন নাম্বারটি হচ্ছে 09613892892। আমি আবারও বলছি 09613892892। প্রিয় শ্রোতা, আমরা 3 মিনিট পর আবারও ঠিক সেই জায়গাটি থেকে ফিরব যেখানে ছোট্ট একটা বিরতি নিচ্ছি। আপনারা শুনছেন ডর এবিসি রেডিও FM 89.2 এ আর জি কিবরিয়া, সুমন, রেহান এবং সাউন্ড লোবান, এই হচ্ছে আমাদের টিম বিহাইন্ড দ্য স্ক্রিনে আরো অনেকেই। এবং আজকে যারা এখানে ডরের গল্প বলতে এসছেন তুহিন, ফাহিম, শামু এবং বেবি। প্রিয় শ্রোতা, আপনি যদি আপনার জীবনে ঘটে যাওয়া বিভিন্ন ভৌতিক ঘটনা আমাদের সাথে শেয়ার করতে চান, আমাদেরকে ফোন করবেন। ফোন নাম্বারটি হচ্ছে 09613892892। আবার বলছি 09613892892 এই নাম্বারে। চলুন ফিরে যাই গল্পের ঠিক সেই জায়গাটিতে যেখানে আমরা বিরতি নিয়েছিলাম,
যেখানে হচ্ছে ওই কোটের যে পোড়ানো হয়েছে। আমার এখনই কিন্তু অলরেডি মানে মাথার চুল দাঁড়ায় গেছে। আমি ওদের দুজনকে মানে থামাইলাম, আমি চিন্তা করলাম যে আমি কি ভুল দেখতেছি, কোনো হ্যালুসিনেশন হচ্ছে উত্তেজনা নাকি আমার কাছে। আমি ওদের দুজনকে বললাম দুজনকে তো দেখতো তোরা, কেউ একজন মনে হয় এখানে হাইটা যেতেছে, তোরা বলছে হ্যাঁ দেখতেছি কেউ একজন যাইতেছে। আমরা মানে চিৎকার দিছিলাম যে কে, দেখলাম যে কোনো আমাদের দিকে তাকাও নি, কোনো রেসপন্স মানে কোনো রেসপন্স নেই, সে মানে সোজা চলে যেতেছে। মানে স্বাভাবিক হচ্ছে একটু লম্বা, মানে চুলগুলো একদম মানে বেশি লম্বা না কিন্তু চুলগুলা আপনি ছড়ানো একদম উপর দিকে, তার ফেসটাও মোটামুটি মানে সাইড থেকে দেখা যায় না এরকম একটা অবস্থা। এবং যতটুকু মনে পড়ে শাড়িটা হয়তো সাদাই ছিল। তখন আমি যখন বুঝলাম যে আমার দুই বন্ধু দেখছে, তার মানে আমি কোনো হ্যালুসিনেশন দেখতেছি না। আর এমনও না যে খুব অন্ধকার, অন্ধকার ছিল না সেদিন, আকাশের চাপ ছিল এবং সেটা একদম ভরা পূর্ণিমাই বলা চলে, একদম ফুল চাঁদি ছিল আকাশে। আর ওটা এমন কোনো জঙ্গল না যে একদম ঝোপঝাড় কিছু আলো ছায়ার কোনো খেলা ছিল না, কিছু লম্বা লম্বা নারিকেল গাছ,
আচ্ছা
লিচু গাছ,
মানে যথেষ্ট চাঁদের আলো,
যথেষ্ট কারণ পুকুরের ভিতরে চাঁদের আলো পড়তেছে, ওইটা রিফ্লেক্স হচ্ছে আর মোটামুটি ক্লিয়ার দেখা যাচ্ছে সব কিছু। তো ডাক দেওয়ার পরে পরে আর কোনো মানে সারা শব্দ গুলো নেই, আমার দিকে তাকাইলো না, দেখলাম তো এখান থেকে হেঁটে গিয়ে আসতে তেঁতুল গাছের ওইখানে যাওয়ার পরে খুব ভালোভাবে তাকানোর পরে দেখি যে নাই সে ওখানে আর নাই।
তো ওই দিন আমরা আর বিপাশে যাইনি আজমির, ধরুন না আমি বললাম যদি আর যাওয়ার দরকার নেই, কিরম জনি আমার লাগতেছে শরীরের ভিতরে, পরে বললো যে তাহলে থাক আজকে আর আমরা যাবো না, কারণ ডাক দিবার শুনলো না। দুই দিন পরে আর একবার আমরা প্ল্যান করছি যে যাবো, এবং ওই দিন আমরা গেছিও যেখানে গিয়ে আপনার রস নামাইছি হাতে হারিয়ে নিয়ে যেমন আসতেছিলাম, তো ঠিক ওদের সীমানার ঠিক মাঝ বরাবর একটা তাল গাছ আছে বড়, এখনো যদি কেউ যায় যেখানের বাগানে সেই তাল গাছটা দেখতে পাবে, সেই তাল গাছটা আছে এখনো অনেক বড় একটা তাল গাছ। ঠিক আসার সময় হঠাৎ করে আমার চোখ পড়লো, দেখলাম যে বেশ বড় একটা আগুনের গোলা, মানে একটু অদ্ভুত টাইপের নীল, তারপর মানে সাদা, মানে এরকম একটা মিশ্রা মানে কালারের, একদম তাল গাছের একদম মাথা থেকে একদম সরাসরি নিচের দিকে নেমে আসলো, বেশ বড় সিজের একটা গোলা। পরে আমি ফাটকিয়ে থামিয়ে গেছি এবং এটার আলোটা ওরাও দেখছে,
আপনার বন্ধুরা যারা
ওরাও দেখছে। পরে আমরা আমি আরো বলতেছিলাম যে কি রে কেউ কি তাল পারে নাকি টর্চ টর্চ মেয়েরা।
আচ্ছা
পরে এটা বুঝলাম, আমি বলতেছি একটু দাঁড়া আগাছি না সামনে, কারণ দুদিন আগে ওই যে ইয়া দেখলাম তো একটু দাঁড়াই দেখি। পরে আমি চিন্তা করলাম এটা কি কোনো আলেয়ার আলো, পরে চিন্তা করলাম না এখানে তো কোনো পচা ডুবা নাই, বছরই বানাও নেই, যে মিথেন গ্যাস জমবে বাতাসের সংস্পরে আইসা আলো দিলে ওঠে, এটাকে অনেকে ভূত মনে করে, কিন্তু আসলে একটা ভূত টুত কিছু না, জাস্ট গ্যাস মিথেন গ্যাস বাতাসের সংস্পর্শে আসলে পচা জিনিসের ভিতর থেকে যেটা হয় ওইখানে সেটাও নেই, মানে ওইখান থেকে আগুন নামার মতো কোনো উপায় নাই, আর ওখানে কোনো বৈদ্যুতিক বাতিও নাই, যেটা কোনো স্পার্ক বা কোনো শর্ট সার্কিটের কোনো আলো সেটাও না।
মানে আপনি আপনার সায়েন্স এর নলেজ দিয়ে 100%
দেখেন, আমি মানে ওইটা কোনোভাবে তৈরি হবে না, কারণ আশেপাশে সম্পূর্ণটাই মাটি, কোনো পুকুর নেই, কোনো পচা কোনো কচুরিপানা নাই যেখান থেকে কোনো কিছু উদ্ধার, ওইটা উপর থেকে নিচে নামছে, নিচে হয়তো তাহলে মিস্ত্রির উপরে
আমার মনে হয়। এই অংশে আমি একটু মামাকে ইন্টারফেয়ার করে হলেও সবাইকে বলতে চাই যে প্লিজ আপনারা একটু বুঝবেন যে একটা কিছু দেখলেই সেটা অলৌকিক না, এভাবে যদি লজিক্যালি ডিফাইন করতে পারেন তাহলে অলৌকিকতার মধ্যে থেকে আমরা লৌকিকতা খুঁজে বের করতে পারি। থ্যাংক ইউ বাবা। হ্যাঁ এরপরে প্লিজ আগান।
তো আমি অনেক রকমের চিন্তা করলাম, আমার মানে তৎকালীন যেটুকু আমার নলেজে ছিল যে যেহেতু এইসব কোনো কিছু নাই, আমরা ওই দিন আর মানে সরাসরি ওই মানে তাল গাছের মানে গোড়া থেকে আমরা মানে জায়গাটা ক্রস করিনি, আমরা এদিক থেকে ঘুরে সংক্রমণের পাশ থেকে বেরিয়েছি।
আচ্ছা
তো বেরোনোর পরে যাই হোক রস টস খেলাম। পরবর্তীতে আমার আর এক বন্ধু, সেটা হচ্ছে যে ঠিক ওদের বাসা মানে ওই তেঁতুল গাছের ওই পাশ থেকে ওদের বাসা, তো ওরা রাতের বেলা এরকম আপনি ঘুঙুরের শব্দ পাইত, আর ওইখানে আর একটা হিন্দু ফ্যামিলি থাকতো, ওরা এখনো আছে
ওখানেই তেঁতুল।
হ্যাঁ হ্যাঁ একদম ঠিক ওই জায়গাটাই, একদম ওই পয়েন্টই, কিন্তু ওরা যখন বের হইতো তখন আর কোনো কিছু দেখতো না, কিন্তু ঘুঙুরের আওয়াজ নাকি তারা স্পষ্ট শুনতো। একটা চালটা গাছ ছিল, একটা তেঁতুল গাছ ছিল, এটা ভাঙা একটা ঘাটলা ছিল, এই দুই মানে চালটা গাছ আর তেঁতুল গাছের মাঝে বরাবর ঠিক আসা যাওয়া রয়েছে ঘুমের, আর মাঝে মধ্যে ঢিল ঢিল করতো ঘরে চালের উপরে। তো আমরা আর কি এটাই দেখছি, তো আমি যেটা অনেকভাবে চিন্তা করে দেখলাম যে আসলে সেই সাদা শাড়ি পরা হেরে যাওয়া তেঁতুল গাছের গোড়ায় গিয়ে দেখলাম নাই, এমন অন্ধকার বা খুব বেশি ঝোপ আমি কোনো কিছু আলো ছায়ার ভিতরে কিছু দেখছি কিনা,
আবার আগুন
আগুন, তারপর আমার বন্ধুরাও যেহেতু দেখছে, তো আমার কাছে মনে হইলো যে হ্যাঁ কিছু একটা হয়তো আছে, যদি লজিক দিয়া যদি চিন্তা করি এবং লজিকে যদি না জিনিসটা না হয় যে এইটা এইভাবে হইতে পারে না, তাহলে সেখানে বুঝতে হবে যে সামথিং ইজ।
এটা ছিল মোটামুটি আপনার স্টোরি, আপনার ঘটনাটা মোটামুটি, কিন্তু আমার একটা জিনিস ভালো লেগেছে, কিছু কিছু জায়গায় উনি লজিক দিয়ে খুব ঘুরিয়ে দেখেছেন। আমরা মামার ঘটনা জেনে ফেললাম, এই মুহূর্তে ভাগ্নে খুব আবার অপেক্ষায় রয়েছে, তো এবার আমরা ভাগ্নের ঘটনা একটু শুনি, ফাহিমের কাছে যাই। অলরাইট, তো ফাহিম মামা যে স্টোরিটা বলছে সেরকম আমাদেরকে একটু মানে শিহরিত ফিল করাবে, কিভাবে প্রথম এক্সপিরিয়েন্সটা হয়?
আমার এক্সপিরিয়েন্স শুরু হয় আমি যখন ছোট ছিলাম একদম, তখন জিনিসটা এরকম হতো যে আমি আমার মার সাথে ঘুমাতাম, তো একদিন রাত্রবেলা আমি মানে আমার মা ছিল বাম পাশে, আমি ছিলাম ডান পাশে, তো আমি যখন ডান পাশ থেকে দেয়ালের দিকে ছিলাম, আমার একটা ছোট বল থেকে অভ্যাস আমি দেয়ালের দিকে শুরু, আমি যখন দেয়ালের দিকে ছিলাম তখন আমি দেখি যে আমার ঠিক একদম এক হাত সামনে বা তাও চেয়ে কম যে একটা ছোট বাচ্চা, ছোট বাচ্চা আর একটু সাইজে বড়, কিন্তু বাচ্চা মানে মনে হয় যে সে হাঁটতে পারবে না, যেরকম একটা বাচ্চা সে আমার দিকে হাঁটছে, এবং সে ছিল পুরোটাই সাদা, একদম চুন যেরকম সাদা সেরকম সাদা, তার চোখ ছিল স্বাভাবিকের চেয়ে একটু বেশি বড়, কিন্তু সব মাংসের মতো ছিল, সে সাদা রঙের একটা কাপড় জড়াইছিল এবং সে আমাদের কাছে হাসতেছে, এবং হাসিটা ছিল একদম পুরো অদ্ভুতের চেয়ে অদ্ভুত, মানে
ইমাজিন করতে পারছি যে একটা বাচ্চা চোখ গুলো স্বাভাবিকের চেয়ে একটু বড়, জল জল করে তাকিয়ে আছে, কমপ্লিটলি হোয়াইট তার কালারটা, সাদা,
সেতি রোগ যখন হয় না মানুষের, সেতি রোগটা একদম ওরকম, মানে পুরো গায়ে সেতি বলতে পারেন।
তখন আপনার মা কি পাশে ছিল?
আমার মা একদম পাশে ছিল। এটা দেখে আমি জোরে একটা চিৎকার মারি, চিৎকার মারার পর আমার আম্মাকে জড়াই ধরে জিজ্ঞেস করে কি হয়েছে, আমি বলি এরকম। তো সেটা শুরুতেই আমি মনে করছিলাম যেটাই শেষ, তারপরে ফিনিশিং, বাট এরপরে আরো শুরু হয়। এরপর দেখা যায় যে আমি তখন আবার একা একা খেলতাম, তো আমি খেলছি, কারেন্ট চলে গেছে। যখন কারেন্ট ছিল তখন এখানে কেউ ছিল না, যখন কারেন্টটা গেছে এখানে একটা বাচ্চা বসে গেছে, সেই বাচ্চা এখানে বসে
গেছে, ওই বাচ্চাটা, ওই বাচ্চা অন্ধকারে আপনি দেখতে পাচ্ছেন।
মানে আমি খেলতেছিলাম, স্পষ্ট মনে আছে আমার, ঠিক ডান দিকে একটা র্যাকের র্যাকের মতো ছিল, মানে টেবিল, পড়ার টেবিল, আমার বোন তখন থাকতো আমার সঙ্গে, তার পড়ার টেবিলটা যখন কারেন্ট ছিল তখন একদম পুরো ব্ল্যাঙ্ক, যখনই কারেন্টটা যায় তো মানে কারেন্ট যাওয়ার সাথে সাথে মনে হয় একটা অবয়ব দেখতে পাই আমি, সেটা পাচ্ছি, মানে ওই পাচ্ছি।
এটা কোথায়, কোন জায়গাটায়, মানে বাসাটা আপনাদের কোথায়? এটা
সেটা পূর্ব রামপুর,
পূর্ব রামপুর আছে। এটার কি কোনো মানে ওই বাসার কি কোনো হিস্ট্রি আছে বা কোনো রকম আগে কোনো কিছু এনিথিং দ্যাট কেম ইনটু ইওর হেড, কোনো না কোনো ভাবে কারোর কাছ থেকে গুজব আকারে কিছু শুনেছেন কি কখনো?
ওই বাসা একদম নর্মাল, এবং ওই সাথে নতুন ছিল, আমার যখন গেছিলাম তখন খুব বেশি বয়স ছিল না বাসাটা।
আচ্ছা আচ্ছা।
এবং এই জিনিসটা দেখার পর আমি আবার চিৎকার মারি, তখন আমার আম্মা আবার আসে, আসে আমাকে আবার বুঝায়। এরপরে আরেকবার আমি দেখতে পাই, সেটা ছিল আমি ছোটবেলা বাথরুম করতে একা খুব ভয় পেতাম, তখন আমার ওই কাহিনীর পর থেকে আমি মনে করতাম যে হয়তো আমাকে ফলো করতে হয়েছে জিনিসটা, আমার পিছন পিছনে আসতে হবে, এরকম মানে ভয় পেতাম ওইটা। তো তখন একদিন বাথরুমে গেছিলাম, বাথরুম থেকে বের হওয়ার পর তখন আমি করতাম কি, আমার আম্মুকে দাঁড় করে রাখতাম, আম্মু কোনো একটা কারণে বাথরুম থেকে সরে গিয়েছিল, সে মনে করছিলাম এটার পাবো না। আমি যখনই বাথরুম থেকে বের হই, আমাদের বাথরুমের সামনে রুমটা লাইট তখন অন্ধকার ছিল, ঠিক তখনই আমি দেখতে পাই যে সেই বাচ্চাটা আমার সামনে থেকে এক মানে হামাগুড়ি দিয়ে আমার সামনে থেকে চলে গেল, হামাগুড়ি দিল, হামাগুড়ি দিয়ে আমার সামনে থেকে চলে গেল। চলে যাওয়ার পর সে পরের রুমটা যাওয়ার আগে বসে থেমে গেল, তিনি বসে আমার দিকে ফিরলো, ফিরে আমাকে হাসি দিল। সেটা দেখে আমি আবার চিৎকার মারলাম, চিৎকার মারার পর আমি ওইবার একটু বেশি অবস্থা, মানে আম্মা আসলো, আবার আসার পর তখন আম্মা আবার আমাকে ই করলো, তারপর আম্মু বলেন সুরেটার উপরে ফুটো দেওয়ার পর এরপর থেকে ধীরে ধীরে আর ওটা আমি দেখিনি।
আচ্ছা, মামার কাছে যদি আমরা একটু জানি যে এই ঘটনাটা সম্পর্কে আপনি কি আগে শুনেছিলেন?
হ্যাঁ, এটা আমাকে মানে আমার বোনই বলছিলেন, তবে আমি একটু ইনসার্ট করি, সেটা হচ্ছে যে মানে ওরা যে বিল্ডিংটা উঠছিল ওই জায়গাটা মানে আমি নিজে দেখছি, মানে জায়গাটা একদম খোলা ছিল, আর ওইখানে আমরা যতটুকু জানি মানে পূর্ব রামপুরে খুব নাম করা একজন মাস্তান ছিল, আমাদের নাম বলবো না এখন নাই ভদ্রলোক, তো ওইখানে মানে বিশাল একটা পুকুরের মতো ছিল এবং ওই তো ভরাট করে বিল্ডিংটা উঠছে আর কি, আমার চোখের সামনে উঠছে। তো ওই লোকের কিছু অভ্যাস ছিল, মানে কিছু মানুষ টানুষ মানে ওইখানে মানে ডেডবডি পাওয়া গেছিল
পুকুরে, মানে ফেলে রাখা।
এটা এটা মানে রামপুর, পূর্ব রামপুরে এটা অনেকেই জানে, পূর্ব রামপুর এখন তো যে পুকুর টুকুর নাই, ওই জিনিসটা ভরে আসছে এবং অনেক বিল্ডিং,
ওই বিল্ডিং হচ্ছে ফাহিমরা,
এটা ও একদম পিচ্ছি ছিল, তো আর
ফাহিম আজকে জানলো সেটা, আসলে একটা কানেকশন,
এটা এখানে একটা পুকুর ছিল, অনেক বড় পুকুর ছিল, আর আশপাশে ওই দূরে কিছু বস্তি ছিল, এমনি টোটাল জায়গাটা খালি ছিল, ওই জায়গাটা ভরাট করে দেন ওইখানে ওই বিল্ডিং চড়ছে, কিন্তু ওইখানে বেশ কিছু ডেড বডি পাওয়া গেছে, এটা বেওয়ারিশ হিসেবেও মানে কিছু আবার এক দুজনের নামও জানা।
মানে রেহান তুই যে প্রশ্নটা করেছিলি যে ওখানে কিছু একটা কানেকশন আছে কিনা, সেই কানেকশন কিন্তু পাওয়া গেছে, ফাহিমের কাছে আবার আসে ফাহিম। তারপর
এরপর ওই জিনিসটাকে আমি আর দেখি নাই, ওইটাই ছিল শেষ, মানে যে বাথরুমের সামনে দেখছিলাম। নেক্সট স্টোরি সেটা আমি যখন এইটে করি, মানে আমি যখন জেএসসি পরীক্ষা দিই, তারপর তো জেএসসি পরীক্ষা দেওয়ার পর আমি ওই যে একটা লং টাইম ভ্যাকেশন পাই, সেই ভ্যাকেশনে আমি মোটামুটি ভালোই ফিলিং মুভ করি। তো ওই সময় আমার বাসায় এরকম একটা জিনিস হয় যে একদিন রাত্রেবেলা জিনিসটা শুরু হয়, আমি ঘুমিয়েছিলাম বিভিন্ন, তখন আমি মাসারে ঘুমাতাম, এখানে
তখনও কি ওই বাসাতেই
না, তখন আমার চেঞ্জ করছি, তখন আমার আইটা আসছি।
ওকে,
তো তখন আমি মাসাতে ঘুমাতাম, ওই জিনিসটা ভয়টা আমার মনের মধ্যে রেখে রয়ে গেছে অনেকদিন পর্যন্ত। তো তখন ওরকম বিছানায় ঘুমিয়ে গেছি, তখন হঠাৎ করে আমার খাটের নিচ থেকে একটা আওয়াজ পাই, তো আওয়াজটা কিরকম মানে কে ধরে কিন্তু ফেলে দিল কিছু, তারপর এরকম সাউন্ডটা পাই যে মনে হলো যে কেউ খাটের নিচে একটা কিছু ফেলে রেখে গেল, আমার খাটের নিচে মানে সাড়ে চারটে বাক্স রাখতো, মানে ল্যাপটপ কম্বলে করে রেখে দিত, তোমার কাছে ওর সাথে পড়ে গেছে। তো আমি কোনো রকমের ইন্টারনেও ছিল যে ভৌতিক কিছু দেখবো, তো আমি মাথা নিচে করে দেখলাম, তখনই দেখলাম যে আমার খাটের নিচে একটা লাশ রাখা, পুরোটা কাফনের কাপড় দিয়ে পেঁচানো, এবং তার মাথায় একটা মাঝখানে একদম পায়ে একটা রশি পেঁচানো, রশি দিয়ে বাঁধা, এরকম একটা লাশ রাখা, এবং লাশটার আয়তন মোটামুটি ভালো, ভালোই বড় ছিল। সেটা দেখার পর আমি ঝট করে উঠি, উঠার পর আমি দৌড় দিয়ে মার কাছে যাই, কিন্তু মাকে যদি নিয়ে এসে ওখানে একদম খালি,
নাথিং ইভেন কোনো মানে কোনো সাদা কালারের কিছুই নেই,
কিছুই ছিল না, একদম ব্ল্যাঙ্ক, পুরো সাদা মুখে লাইট জ্বেলে দেখার পর তারও মানে কিচ্ছু না, একদম জাস্ট যেগুলো ছিল ওগুলো। এরপর যেটা হয় সেটা ওই দিন আমার মা একটু কাজে বাইরে গিয়েছিল, তখন আমি বাসায় একা ছিলাম। তো ওই দিন একা থাকার পর আমি আমাদের সময় বাসায় দুটো রুম ছিল, একটা ছিল টিভি রুম আরেকটা রুম ছিল আমার রুম। তো টিভি রুমে আমি টিভি দেখতেছিলাম, বাসায় একা ছিলাম। তো টিভি দেখার পর আমি আমার ভিতরের রুমে যাই, কিছু টানতে ভিতরের রুমে যাওয়ার পর আমি জাস্ট ঢুকতে গিয়ে আমি আটকে যাই। পুরো রুমটার খাটের উপরে দুটো লাশ, খাটের নিচে একটা লাশ এবং আরেকটা লাশ দাঁড় করানো। মানে আমি ঢুকি, ঢুকে আমি তো নর্মাল মানে ঢুকতে গেছিলাম, তখন অন্ধকার ছিল, আমি লাইটটা জ্বালাইনি, লাইটটা জ্বালাইনি। আমি জাস্ট অন্যদিক থেকে মাথা নিয়ে যখন রুমের দিকে দেই, আমার খাট যেটা খাটের উপর দুটো লাশ রাখা, খাটের নিচে একটা লাশ রাখা, আর একটা লাশ অর্ধেকভাবে দাঁড় করানো আমার সঙ্গে ঠেক। এটা দেখার পর আমি এক মানে রীতিমতো এক কথায় স্টপ হয়ে যাই, মানে স্টপ হয়ে একটু চিৎকার মারি। চিৎকার মারার পর আমি ওখানেই মানে সেন্সলেস হই না মতো, মানে তনের মতো এসে পড়ে আমার। তো আমি এরপর আমার পাশে পাশে টানতে ছিল তাকে, আমি ডাকি মানে দাঁতে দরকার করে তাকে ডাকি, এবং এরপর সে আমার সঙ্গে থাকে। কিন্তু এরপর আমি কিছু দেখিনি রুমটা, এজ ইউজুয়াল কিছু ছিল না একদম।
ইউ স্লেপ্ট ইন দ্যাট রুম দ্যাট নাইট?
ওরে আমি আমার ড্রয়িং রুমে এসেছিলাম, কারণ আমি যখনই রুমে ঢুকি তখনই আমার মানে মাথা জিনিসটা আসে,
ওই ইমেজটা চলে আসে
যে পুরো রুমে লাশ রাখা।
তুমি কি কোনো রকম কোনো ঘ্রাণ পেয়েছিলে?
না, কোনো ঘ্রাণ ছিল না, একদম নর্মাল, বাট লাশগুলো জঞ্জল করছিল।
টিভিতে কি দেখছিল তুমি তখন, সেটা কি মনে আছে? এনিথিং স্পুকি, ভূতের কোনো কিছু?
না, তখন আমি যতটুকু সম্ভব একটা মুভি দেখতেছিলাম,
কোন হরর মুভি টাইপের কিছু না,
একটা তামিল মুভি। এটা দেখার এবং জিনিসগুলো জলজল করছিল, হচ্ছে বড় জলটা ধীরে মানে অন্ধকারের মধ্যে আমি দেখতে পাচ্ছিলাম স্পষ্ট, রেডিয়েশন টাইপের কিছু একটা ছিল ওটার মধ্যে, এটা ছিল। এটা দেখার পর তো আমি ওই রুমে আর ঘুমাইনি, এবং প্রায় অনেকদিনই ওই রুমে ঘুমাই না, আমি আমার সামনে রুমে ড্রয়িং রুমে ঘুমাই। তো এই ছিল আমার নেক্সট স্টোরি। এবং এই লাস্টটা আমি আরেকবার দেখছিলাম, সেটা ছিল আমি বাথরুম থেকে বের হওয়ার পর। অনেক রাত্রে বললাম বাথরুমে যাই, বাথরুম থেকে দরজা খুলে বের হতে গিয়ে
ওই সমসাময়িক সময়ে,
হ্যাঁ ওই টাইমটাতেই, ওই টাইমে
ওই একই বাসায়,
হ্যাঁ ওই একই বাসায়। এবং তিন চার দিন পর আমি বাথরুম থেকে বের হতে যাই, তখন দেখি আমার বাথরুমের সামনে একটা লাশ। জিনিসটা দেখার
এইগুলো আপনার কোনো ধরনের ক্ষতি করার চেষ্টা করে না
কিছু?
আপনি দেখেছেন?
দেখতাম
যেই বাসাগুলোই থাকতো, মানে ওই এলাকার মানে যতগুলো বাসা পরবর্তীতে তৈরি হয়েছে টোটালটাই সেই যে পুকুরগুলো ছিল ছোট ছোট বড়, ওই পুকুর গুলো ভরাট করে ওখানে সেই বিল্ডিং গুলো উঠানো হয়েছে। পরবর্তীতে বাসাটা উঠছে সেটাও মানে এখানে পুকুরই ছিল, মানে ওই এলাকায়,
ওই এলাকা,
ওই এলাকায় সারাউন্ডিং এর ভিতরেই ছিল এটা। ওই পূর্বরামপুর একদম শেষ মাথার যতগুলো বাসা ছিল বা এখন আছে, ওগুলো সব সেই পুকুর গুলোর উপরেই মাটি ভরাট করে তারপরে এখানে ছিল, যেখানে বিগত দিনে বেশ কিছু
পাওয়া
গেছে। আমার কাছে মনে হচ্ছে যে ওইটার সাথে এটার সাথে কোনো হয়তো লিঙ্ক থাকতে পারে,
একটা লিঙ্ক তো অবশ্যই থাকতে পারে। তবে একটা কথা আমার মনে হয় সবার ক্ষেত্রেই বলে রাখা ভালো, যে পুকুরের উপরে বিল্ডিং অনেক আছে, হয়তো বা এখন মামা আমাদেরকে কিছুটা বলতে পারছেন, বা এমন অনেক জায়গা আমরা জানি যে কোনো একটা ঘটনা হয়তো হয়েছে আমরা জানি না, সেখানে এরকম একটা কিছু হতে পারে। বাট ওয়াই ইউ ফাহিম কেন বারবার দেখতে পাচ্ছে এটা?
আপনার বাসার তো অন্য কেউ দেখতে
পাচ্ছে, এটা কিন্তু আমাদের সবার কাছে ক্লিয়ার করা উচিত যে সবাই যে দেখতে পাবে তা না। কিছু কিছু ক্ষেত্রে হয়, যেমন একটা গল্প শুনেছিলাম একজনের কাছে, যে একটা মেয়ে ছিল তার চোখ নষ্ট হয়ে যায়, 11-12 বছর বয়সে চোখ নষ্ট হয়ে যায়। তো পরবর্তীতে সে আবার তাকে আই ট্রান্সপ্লান্ট যেটাকে বলে আবারও চোখ রাইট, তো সেটা করার পর থেকে সে নাকি তার বয়স 18-19 বছর বয়স পর্যন্ত মানে দেখা যেত যে এক জায়গায় গিয়েছে সবাই দেখছে 13-14 জন মানুষ আছে, সে দেখছে 15 জন, একজন বেশি। এবং এরকম করতে করতে একটা পর্যায়ে মেয়েটা যখন ভয় পাওয়া শুরু করে, তখন একটু ঘাটিয়ে দেখা যায় যে প্রতিবারই সে মৃত মানুষদেরকে দেখতে পাচ্ছে, মানে যাদের মৃত্যু হয়ে গেছে কোনো একভাবে আত্মাটা অতৃপ্ত ভাবে ঘোরাঘুরি করছে। কিন্তু প্রথমে এতই ক্লিয়ার দেখতে পায় সে যে সে ভাবে যে এদেরই একজন এখানে, পরবর্তীতে আস্তে আস্তে সে টের পায় যে বাকিটা দেখতে পাচ্ছে না। সো সাম পিপল হ্যাভ দিস ভিশন, কেউ কারো কারো দুর্ভাগ্য এই পর্যায়ে যায় যে এই ধরনের জিনিসগুলো তাদের চোখে পড়ে।
হয়তো দেখা গেছে যে ও যে মানে দেবগুলির কথাও বলছে দেখছে, হয়তো এমনও হইতে পারে যে তারা কিছু একটা বলার চেষ্টা করতেছে যে আমরা অমুক বা আমরা এইরকম কিছু, বা এগুলো তাদের ভাষা পর আমরা জানি না,
মানে যেই বাসাগুলোতে ও ছিল সেই বাসাগুলো একটা মানে কানেকশন আছে। এরপর ফাহিম আরো কিছু ঘটনা আপনার আছে, আরেকটা ঘটনা আমরা শুনেছিলাম, সেটা কি ছিল?
আরো একবার বিরতির সময় হয়ে গেল, গল্প চলবে একেবারে গভীর রাত অব্দি, এবং যেখানে বিরতি নিতে চাই ঠিক সেখান থেকে বিরতির পর আবারও ফিরব। প্রিয় শ্রোতা, ডর শুনছেন আপনি। ডর হচ্ছে এমন একটি অনুষ্ঠান যেটা বাংলাদেশের বিভিন্ন হন্টেড প্লেসে পুরো সপ্তাহব্যাপী রেকর্ড করে আপনাদেরকে প্রচার করা হচ্ছে প্রতি বৃহস্পতিবার রাত 11:20। সুমন এবং রেহান রয়েছে অন দ্য স্পট। অনুষ্ঠান পরিকল্পনা এবং উপস্থাপনায় রয়েছে আমি আর জি কিপ্রিয়া, এবং আমার সঙ্গে রয়েছে সাউন্ডে লোবান, বিহাইন্ড দ্য স্ক্রিনে রয়েছে বিশাল একটি টিম। আজকে অন দ্য স্পটে তুহিন, ফাহিম, শামু এবং বেবি জীবনের ঘটে যাওয়া ভৌতিক ঘটনা। ঠিক 12:06 আমরা আবারও ফিরছি।
সেটা ছিল আমার একটা ফ্রেন্ডের একটা কাজিন ছিল, কাজ হয়েছিল। তো ওর প্ল্যান ছিল যে ও চিল্লায় যাবে, চিল্লা সে একটু নামাজি টাইপের ছিল অনেক, এবং সে তখন এইচএসসি পরীক্ষা, ইন্টার পরীক্ষা দিয়ে সে একটা ভ্যাকেশন করে, এবং সে ভ্যাকেশনে সে প্ল্যান করে যে সে চিল্লায় যাবে।
আচ্ছা,
তো সে ঠিক করে যে মাঝরাতে ঘুম ভেঙে যায়, ভেঙে যাওয়ার ফলে সে ঠিক করে যে সে একবারে তাহাজ্জুদ নামাজ আদায় করে তারপর ফজরের নামাজের উদ্দেশ্যে মসজিদের নামাজে ওখান থেকে চলে যাবে।
ওকে,
এবং যারা চিল্লায় যায় তারা তো জানে যে ফজরের নামাজ পড়ে রওনা দিতে হবে। তো সে বের হয় বাসা থেকে, বের হওয়া বাসা থেকে হওয়ার পর গ্রাম সাইডে তো তাই পুকুরে উজু উজু করতে হয়, সে পুকুরে উজু করতে যায়। তো পুকুরে উজু করে, উজু করার পর সে যখন উঠে বাসার দিকে রওনা দেয় তখন দেখে যে ঠিক তার ডান দিকে একটা ঝোপলো রয়েছে।
আচ্ছা,
সে মনে করে গ্রাম সাইড শিয়াল থাকতে পারে, কুকুর থাকতে পারে, কোনো একটা প্রাণী হয়তো ওখানে আছে। তো সে একটু আগায় এবং ঝোপের লড়াটাও তার সঙ্গে আগায়, মানে সে যখন আগায় তখন ওই জিনিসটা তার সঙ্গে সঙ্গে আসে,
ঝোপটাও যাচ্ছে,
মানে ঝোপটা না, মানে ঝোপের লড়তেছে, মানে কোনটা কিছু তার সঙ্গে যাচ্ছে।
আচ্ছা আচ্ছা,
সে থামে, ওটাও থামে, ওটার হয় না। আবার সে আগায়, ওই জিনিসটা কাঁপতে কাঁপতে যায়। নেক্সট ডে সে একটা ইট মারে ওটা ঝোপটার মধ্যে, যদি কোনো কুকুর থাকে কোনো শিয়াল থাকে যাতে পালিয়ে যায়। হয়তো সে ইট মারার পর ধুপ করে একটা শব্দ হয়, মানে কোনো মোটা কিছু একটা জিনিসটা পুষ। তখন ওই ঝোপ থেকে একটা মানুষ উঠে দাঁড়ায়, উঠে দাঁড়ানোর পর সে মানুষটার মানে ফেসটা, পুরো ফেসটা ছিল চোখে ভরা, মানে পুরো ফেসটা, মানে যেখানে তার নাক থাকার কথা, মুখ থাকার কথা, সেখানে এগুলো কিছুই ছিল না, খালি চোখ ছিল, মানে ছোট 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 চোখ দিয়ে পুরো মুখটা ভরা ছিল। এটা দেখার পর সে অনেক দূরে চিৎকার মেরে ওখানেই ফিট হয়ে পড়ে, এবং তার যেখানে সে অজ্ঞান হয় তার ঠিক একটু সামনেই একটা লোকের বাড়ি ছিল, সে এসে তাকে বাসায় নিয়ে যায়। বাসায় নিয়ে যাওয়ার পর যখন জ্ঞান ফিরে পায় তখন সে বলে যে এরকম হয়েছিল। তো জিনিসটা সে ওই দেখার পর সেদিন রাত্রেবেলা ঘুমায়, তখন স্বপ্ন জিনিসটা আমার আসে তার কাছে, এবং এসে বলে যে কিরে চিল্লে যাবি না। তো সে ঘুম থেকে ভেঙে ভাঙে, মানে লাভ দিয়ে উঠে উঠে গেছে, কিছুই নাই, বাট দরজাটা খোলা।
সে আর ওই সময় চিল্লা আর যায় না,
সে চিল্লে যায় না,
দরজাটা খোলা।
হ্যাঁ, দরজাটা খোলা, কিন্তু তার স্পষ্ট নাকি মনে ছিল যে দরজাটা বন্ধ করেই ঘুমিয়েছিল, এবং তার রুমে কেউ আসেও নি, কারণ স্বাভাবিকভাবে সকালে এরকম একটা কাহিনী হয়েছে। তো সে তো স্বাভাবিক একটু ঘুমাই দেবে তাকে। তো সে দেখে দরজাটা খোলা, এবং সেই সারা মুখে চোখওয়ালা মানুষটা তার দিকে স্বপ্নে একবার আসে। তো এই ছিল আমার নেক্সট স্টোরি। এবং
এই স্টোরিটা শুনে একটা স্টোরি মনে পড়ে গেল, যেটা আমার খালাতো ভাইয়ের ফ্রেন্ডের সাথে ঘটে। এটা ঘটে হচ্ছে ফেনীতে। তো ফেনীতে একটা ব্যাপার কি, ওই যে গ্রামটার কথা আমি বলছি, হাসানপুর গ্রামটার নাম, সেই গ্রামে বিভিন্ন জায়গায় এক একটা বাড়ির পাশে এখানে একটা কবর, ওখানে চারজনকে কবর দেওয়া হয়েছে, এই ধরনের। আবার বাইন্ডিং গুলো দেওয়া নেই, যারা রেগুলারলি গ্রামে থাকে তারা হয়তো খুব ভালো করে জানে যে এখানে একটা কবরস্থান আছে বা এখানে দুটা কবর আছে, এই ধরনের। তো আমার খালাতো ভাই তার ফ্রেন্ডকে নিয়ে যায়। তো সেই ফ্রেন্ড আসার পথে ইউজুয়ালি যেটা একেবারেই করা উচিত না বা ছেলেরা প্রায়ই করে, সেটা হচ্ছে রাস্তায় হঠাৎ করে বাথরুম পায় এবং সে ওখানেই সেটা সারে। সেটা সন্ধ্যা 7:30-8টার দিকে হবে। তো ব্যাপারটা হচ্ছে, যখন সে এই কাজটা করে তারপর থেকে তার মনের মধ্যে একটা প্রবলেম চলতে থাকে। প্রবলেমটা কিরকম, যে ভালো লাগছে না তার। হি ওয়াজ ফিলিং লাইক যে আই হ্যাভ ডান সামথিং রং। এটা বোধ করতে করতে তারা একসময় বাসায় যায়, আড্ডা টাড্ডা দিচ্ছে, খাওয়া দাওয়া করে, ঘুমানোর সময় ছেলেটা ঘুমাতে পারছে না। এই পর্যায়ে সে ঘুমের মধ্যে হঠাৎ করে ঘুমিয়ে যায়। কোনো এক সময় আড্ডা দিতে দিতে ঘুমের মধ্যে সে দেখছে যে প্রচন্ড চিৎকার করে একজন কাঁদছে, কিন্তু শব্দ বের হচ্ছে না, তার সামনে দাঁড়িয়েই কাঁদছে। ঠিক তার যেখানে ঘুমিয়েছে তার সামনে হচ্ছে জানালা, সেই জানালাটা খোলা এবং সেখানে দাঁড়িয়ে একজন কাঁদছে, মানে ভালো রকম চিৎকার করে কাঁদছে, কিন্তু কোনো কারণে শব্দটা বের হচ্ছে না। এবং একটা পর্যায়ে সে জানলা দিয়ে ভেতরে আসার চেষ্টা করছে, কিন্তু তার যথেষ্ট পরিমাণ শক্তি নেই, এই কারণে আসতে পারতেছে না। এবং এক সময় সে কষ্ট করে ভিতরে আসে এবং তার পা ধরে টান দেয়, এবং যখন তার পা ধরে টান দেয় তখন সে বুঝে যায় সে ঘুমাচ্ছে না, কারণ ওই পায়ে টানায় তার ঘুম ভাঙে। এবং যখন সে উঠে হড়বড়িয়ে তখন তার পায়ে মাটির দাগ, কোনো আঙ্গুলের ছাপ বা ওই ধরনের এত ক্লিয়ার কিছু না, বাট মাটি লেগে আছে তার পায়ে। এবং তৎক্ষণাৎ সে উঠে সেই জায়গাটায় যায় আলো নিয়ে, আমার ফ্রেন্ডকে নিয়ে এবং তার চাচাকে নিয়ে, এবং সেটা একটা কবরস্থান ছিল, এবং সেই কবরস্থানে সামনে দাঁড়িয়ে সে মাছ চেয়ে তারপরে আসে।
ওকে,
ঠিক যেখানটাতে সে
বাদছিল। ওকে ফাইন, তোমার আরো একটা ঘটনা ছিল যেটা তুমি বলেছিলে এক সময় আমাদের টিমকে, তো সেই বিষয়টা আসলে কি ছিল?
সেটা ছিল আমার এক কাজিনের একটা দাদা বলতে পারে, যে কোনো একটা আত্মীয়, কাজিনের নামটা আমি বলবো না, তো সে আত্মীয়টা ক্যান্সার হয়েছিল।
আচ্ছা,
ক্যান্সার হওয়ার পর সে মারা যাওয়ার, মানে সে বুঝতে, মানে সব ডাক্তার বই গেছিল যে সে মারা যাবে, তাকে জিনিসটা বলা হয়নি যে সে মারা যাবে। তো সে কোনো একটা, মানে সে ঢাকায় আসতে চায়, হয়তো তার কোনো আত্মীয় ছিল, সে তার সময় দেখা করতে ঢাকায় আসতে চায়। তো ঢাকায় আসার পর, এবং সে একটা জিনিস বলেছে, যেমন ঢাকায় আসে তার ঠিক, মানে মারা যাওয়ার ডেটের মধ্যে, যে ডেটটা ফিক্স করে দিয়েছিল ডাক্তার, এই ডেটের মধ্যে সে
মারা যাবে,
সেই ডেটের মধ্যে সে আসে। তো যখন সে ঢাকা আসে তখন সে নর্মাল, মানে যখন ঢাকায় নামে লঞ্চ থেকে তখন সে নর্মাল, কিন্তু লঞ্চ থেকে নামার বাসায় যাওয়ার পর থেকেই সে একটু অদ্ভুত আচরণ করতে শুরু করে। মানে সে বলা শুরু করে যে ওই যে তিনজন লোক আমার নিতে আসছে, ওই যে তিনজন লোক, ওই যে আসছে, ওই যে দাঁড়িয়ে রয়েছে তোমার পিছনে, মানে তার সঙ্গে নর্মালি কথা বলছে সবাই লোকজন, কিন্তু সে হঠাৎ করেই মানে চিৎকার করে ওঠে, ওই যে আসছে নিতে আসছে, আমি যাবো না, ওই যে দাঁড়িয়ে রয়েছে আমাকে নিতে আসছে। এবং সে নাকি এরকম প্রায় দেখত,
মৃত্যু ভয় থেকে সে এগুলো দেখছে না,
এমন না যে সে ভয় পেয়েছে যে তাকে আঙুলটাতে কিছু এরকম। তারপর সে আরেকদিন রাত্রবেলা সে ঘুমিয়ে গেছে, তখন তার এক আত্মীয় তার রুমে ঢুকতে যায়, তখন দেখে তার রুম থেকে তিনজন লোক বের হয়ে গেল। সবাই সাদা ছিল, মানে যেরকম ঠিক যেরকম তার ওই আত্মীয় বলছিল ডিসক্রিপশন, ঠিক সেরকম সাদা ছিল, লম্বা ছিল, এবং তারা মানুষের মতোই ছিল, কিন্তু তারা হেঁটে বের হয়েছে।
আচ্ছা,
এবং এর পরের দিন সে আবার সেরকম শুরু করে, এরকম
সবসময় করে এরকম, নাকি ঘুমিয়ে থাকলে রাতের বেলায়
সজ্ঞান অবস্থায়, মানে হঠাৎ হঠাৎ, মানে ভর দুপুর বেলা সেরকম করতো।
আচ্ছা,
মানে ভর দুপুর বেলা সে দাঁড়িয়ে বসে রয়েছে, তার সাথে কথা বলতেছে, মানে দেখা করতে আসছে তার সঙ্গে, হঠাৎ করে বল, মানে জানলা দেখছে, বলতো ওই যে আমাকে ডাকতেছে, আমাকে আসতে বলতেছে,
ওরা প্যানিক।
তো এরকম দেখা, তারপর কয়েকদিন পর সে মারা যায়, এবং সে ঠিক মারা যাওয়ার আগদিন পর্যন্ত সে নাকি এরকম করে যে ওই যে আমাকে ডাকতেছে, আমাকে আজকে নিয়ে যাবে, আজকে নিয়েছে।
Well, আমি এই ধরনের ব্যাপারগুলো শুনেছি একেবারে বেদে
বেদে
অবস্থায় কি মানুষ আত্মীয় স্বজন কিংবা যদি দুর্ভাগ্যক্রমে কারো মৃত বাবা মা থাকে বা ভাই বোন থাকে তাদেরকে নাকি দেখতে পায়।
আমরা এরকম অনেক ঘটনা পেয়েছি, আমরা ডরেও পেয়েছি যে আমাকে যে আমার মা চাচি নিয়ে আসছে, এবং আমি নিজেও একটা ঘটনা আমি বলেছিলাম যে একজন বৃদ্ধা মহিলার কথা আমাদের
এরকম একটা ঘটনা একদম সত্যিকারই আছে। এবং এটা আমি মানে আমি এখন মানে মানে সম্পূর্ণ বিলিভ করি। সেটা হচ্ছে আমার খুব ঘনিষ্ঠ একটা বন্ধু, তুমি যেখানেই থাকো ভালো থেকো, হারুন নাম আমার আশা, আমার চোখে পানি এসে বসছে। আমার খুব ঘনিষ্ঠ একটা বন্ধু, একদিন নাকি ওরকম মানে বাসায় ঢুকতে ছিল মানে বিকেলবেলা যে কোনো এক কাজে, তখন নাকি একটা কুকুর এসে ওর গা শুকতেছিল। তো ওর ওর এলাকার একজন বয়স্ক মানে বয়স্ক একজন ভদ্রমহিলা ওই জিনিসটা ফলো করছে। ফলো করার পর ওরে বলতেছে, হারুন ইয়ে তোর কুকুরে শুকলো কেন এইভাবে? এটা কিন্তু খারাপ, কুকুর তো এইভাবে শুকে না মানুষকে। তোর কি দেখোস না, কেন কুকুর তো এসে ঘুরছে, কেন ঘুরে নাই? আমি তো দেখছি কুকুর শুকতেছে তোরে। তো সবচেয়ে আশ্চর্য ব্যাপার এটা, ও এসে বলছে কিন্তু বলছে যে দেখ আমার কি কয় যে কুকুর শুকছে বলে আমি বলে কি ইয়ে মারা যাবে।
আমার
বলে কুকুরটা শুকছে বলে আবার কি জাস্ট একটু মানে বরিশালের আঞ্চলিক ভাষায় কথা বলতো সবসময় যে আমার ইয়ে কুকুরে ইয়ে করছে। তো আমার ওই পাশে পাশের এক আপা আছে, উনি আমার বলছে যে কি রে হারুন তো গা এরকম কুকুরে কেন শুকতেছে? এই কথা বলার ঠিক তিন দিন পরে আমার বন্ধুটা মারা
যায়।
কি ভাবে খুব সম্ভব স্ট্রোক বা যাই হোক আমি তো বলতে পারি না, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে কুকুরের শোকা বা যে
মানে ওই বৃদ্ধ মহিলা বলেছে
যে কুকুরে না তিন দিন বলে নাই বলছে
কুকুরের শোকা তিন দিন পরেই মারা গেছে বলার,
আমার আর যেদিন বলছে তার দুদিন পরে আর কি, মানে ওই ভদ্রমহিলা বলার তিন দিন আর কি টোটাল। আমার জাস্ট মানে ওই জিনিসটা মনে হচ্ছে যে ভদ্রমহিলা বলছে যে হারুন কুকুরে সেইভাবে শুকে না, কুকুরের এই শোকাটা তো ইয়ে খারাপ। হারুনদুর কি বলতেছেন আপনি ইয়ে করছেন?
সোজা কথা, মামার থরটা আর ওই ওই আপার থরটা অনেকটা এরকম যে কুকুরটা হয়তো মৃত্যুর গন্ধ পেয়েছিল।
উনি সেই জন্য এটা নোটিস করেছে।
There are something about dogs, especially মানে পশু পাখির ব্যাপারে
একটা কিছু আছে। তারা কিন্তু অনেক সময় অনেক কুকুর অনেক জোরে চিৎকার করে ডাকলে মা বাবারা দেখছি কুকুর ধাওয়া দেয়, পরে বলছে যে কোনো অমঙ্গল আসলো কিনা, দুপুরবেলা কাকে গেছে কাক কাকা করে উঠলো।
পশু পাখি খুব মানে আমরা যদি ন্যাচারাল ডিজাস্টার বা প্রাকৃতিক দুর্যোগ যদি আসে
এরকম ভূমিকম্প আসে কিন্তু বেশ কিছু প্রাণী কিন্তু ভূমিকম্পটা টের পায়।
ব্যাপারটা হচ্ছে কি, সেটা হচ্ছে একটা জিনিস যে ওদের ব্রেনের যে ফ্রিকোয়েন্সি অনুযায়ী তারা ওই আর্থের ওই ফ্রিকোয়েন্সিটা টের পায়, প্রকৃতি তাদের মধ্যে দিয়ে দিয়েছে তাদের প্রোটেকশনের জন্য। স্পেশালি কুকুর, প্যাঁচা, দ্বারকাক এই তিনটা জিনিসের ব্যাপারে বলা হয় যে অনেক সময় নাকি এরা এরা আসলে এরা না, মানে এরা কোনো একটা কিছু রূপ ধারণ করতে পারে এদের মতন হতে পারে।
এদের ডাকাডাকি বা এদের মুভমেন্টে বেশ কিছু অলক্ষণে মানে আমাদের
আরেকটা কাহিনী আমি একটু যদি বলি, সেটা হচ্ছে যে আমার আম্মুর মুখে শোনা, সেটা আমার এক আত্মীয়র মায়ের।
আচ্ছা,
তার সে খুব সুন্দর ছিল এবং তার অনেক ফসা ছিল এবং অল টাইম তার সঙ্গে দুটো মাছি ঘুরতো, সে যেখানে যেত সেখানে দুটো মাছি তার সঙ্গে যেত, এবং কোনো একটা কারণে সেই মাছিদেরকে কেউ একজন মেরে ফেলছিল।
আচ্ছা,
মানে ও হয়তো ভাতের মধ্যে যে পুষলো, কোনো এক কারণে সেই মাছিটাকে মেরে ফেলছিল এবং ঠিক তার একদিন করে সে মারা গেছিল।
যে মেরে ফেলেছে সে মারা গেছে না যার সাথে
যার সাথে থাকতো? হ্যাঁ, এটা একটা আমার কাছে ইন্টারেস্টিং, কারণ হয়তো কোনো কানেকশন আছে মাছিটার সঙ্গে।
আমার মনে হয় মানে কি বলবো, অনেক অসাধারণ কিছু ঘটনা আমরা শুনলাম যেটা আমাদের চাই যে কারোর সাথে না ঘটুক।
এবং সবচেয়ে এমন কিছু ঘটনা শুনেছি যেটা হচ্ছে আমরা ওইভাবে কখনো চিন্তা করিনি, এবং বিশেষ করে মামার কাছ থেকে কুকুর শোকার যে ঘটনাটা হয়তো আমরা কখনো এটা নোটিস
ওভাবে মানে আমলে নেইনি।
বাট এখন তো আমার মনে হচ্ছে কেউ যদি শুনে থাকে ইউজুয়ালি কুকুর যদি এমনিতেও আসে সেক্ষেত্রে কিছু
এক্ষেত্রে আমার মনে বলে রাখা হলো যে কুকুরের কিন্তু এমনি যে কোনো কুকুরের একটা স্বভাব আছে, তারা কোনো একজন মানুষের বাইরের কাছে শুকে।
এবং কুকুরের ঘ্রাণ শক্তির জন্য কুকুর খুব বেশি বিভিন্ন জায়গায় ব্যবহার করা হচ্ছে সেটা আপনি জানেন।
এখন মামার ক্ষেত্রে যে ঘটনাটা সেটা কাকতালীয় হতে পারে, কিংবা সেই আপা যে দেখেছিলেন সে হয়তো ডিফারেন্ট টাইপের শুকছে, ডিফারেন্ট স্টাইলে শুকছে, এই ধরনের কোনো আভাস পেয়েছিলেন। তো আপনারা নিজেদের সাথে হঠাৎ করে
কুকুর কাছাকাছি ঘুষলেই কিন্তু আবার একটু
এই ধরনের চিন্তা করতে
পারবেন। তো দুজনের কাছ থেকে অনেক ধন্যবাদ মামা ভাইগনা দুজনকেই, যে
ধন্যবাদ আপনাদেরকে।
থ্যাংক ইউ ভেরি মাচ, অ্যান্ড থ্যাংক ইউ ফাহিম, অ্যান্ড বি কেয়ারফুল।
থ্যাংক ইউ।
ওকে দোস্ত, তাহলে এখন কি করবি? এখন আরো গল্প শুনবি?
গল্প তো অবশ্যই শুনতে হবে, তবে তার আগে মানে শীতের প্রোটেকশনটা আর একটু ভালো করে নেওয়া দরকার। শীত পড়ছে ব্যানিং।
আই প্রমিস ইউ, আমি এখন যে গল্পটা আমরা শুনবো সেই গল্পটা একটু ছোঁয়া আমি আগে শুনেছিলাম, তো অ্যাকর্ডিং টু দ্যাট অ্যাজ মাচ অ্যাজ আই নো ইউ উইল নট ফিল এনিথিং লাইক কোল্ড। তোর পুরো শরীর গরম হয়ে
যাবে। তাহলে তো আপাতত আর শীতের প্রোটেকশন আর দরকার নেই, তাহলে চল শুনে ফেলি। এত শীত করছে আমি এটা শুনতে যাচ্ছি।
একটু পরিচয়টা নিয়ে নি শামু ভাই, এতটুকু তো আমরা জানি, যার কিছু যদি আপনার সঙ্গে একটু ছোটাফুটি করে বলার থাকে।
আমি আসলে একটা জব করছি।
আচ্ছা,
বাসা তো মগর।
আচ্ছা আচ্ছা, আর আপনার দেশের বাড়ি কোথায়?
দেশের বাড়ি চিটাং।
চিটাং। আচ্ছা, যেই ঘটনাটা আপনি আমাদেরকে বলবেন বা যে ঘটনাগুলো আমাদেরকে বলবেন সেগুলো ঘটেছে কোথায়?
মোহাম্মদপুর।
মোহাম্মদপুরে। তো সুমন, দেখতেই পাচ্ছিস ব্যাপারটা, যে আমরা খুব ইন্টারেস্ট নিয়ে যে জিনিসগুলো খুঁজে বেড়াই তার মধ্যে একটা হচ্ছে শহুরে এলাকার ভিতরে এমন কোন ঘটনা ঘটা যেটা কিনা শহরের মানুষ আসলে বিশ্বাসই করতে চায় না।
আমাদের ইন্টারেস্ট বললে আবার অনেকে চটে যাবে যারা গ্রামে আছে, যে আমাদের ইন্টারেস্টটা শুধু শহুরের এলাকার দিকেই। কিন্তু আমরা ইদানিং জ্বরে যারা SMS পাঠাচ্ছেন কিংবা ফেসবুকে কমেন্টস করছেন, বিভিন্ন জায়গায় দেখতে পাচ্ছি একটু শহুরে এলাকার কাহিনী আপনারা শুনতে চেয়েছেন। তো দ্যাটস ওয়াই এমন একজনকে আমরা হাজির করার চেষ্টা করেছি আপনাদেরকে।
তো চলেন তাহলে শুরু করি, কোথা থেকে ঘটনাটা শুরু হয় আমাদেরকে একটু।
আচ্ছা, এটা হচ্ছে আপনার তাজমহল রোড থেকে শুরু হয়।
কোথা থেকে?
তাজমহল রোড।
তাজমহল রোড। ওকে,
ওখানে এটা 1995 সালে।
ওকে,
ঠিক আছে। আমার নানু ওখানে মারা যায়। তো হঠাৎ একদিন রাত্রেবেলা তো বাসে কারেন্ট নেই।
আচ্ছা,
তো 8:30 বাজে, তো 9:00 দিকে মানে কারেন্ট আসে। তো আমার ছোট ভাই আছে, ও কোনায় বারান্দার দিকে যায়।
আচ্ছা, ঠিক।
তো যাওয়াতে তো আমি আবার ওর পিছিয়ে পিছিয়ে যাই। তো ওখানে যাওয়ার সাথে সাথে দেখি কি মানে একজন মহিলা মানে আমার ছোট ভাইকে মানে ধরে রাখছে
বারান্দার মধ্যে।
হ্যাঁ, বান্ধবীতে হোয়াইট কালারের মানে ইয়ে পরা ছিল, তো ধরে রাখছে। তো আমি ওকে মানে ধরার জন্য মানে অনেক চেষ্টা করলাম, পারতেছি না মানে ওই জায়গাটা।
মানে বুঝলাম না কথাটা, আপনি কাকে ধরার চেষ্টা?
মানে আমার ছোট ভাইকে। তো আমি অনেক চেষ্টা করি, কারণ আমিও তখন অনেক ছোট, তো আমি পারি না মানে আমি অনেক চেষ্টা করি।
মহিলাটা দেখতে কেমন ছিল?
মহিলাটা দেখতে মানে চেহারা তো বুঝিনি, মানে আমি খালি দেখলাম মানে সাদা একটা মানে কি জানি আমার সামনে
দাঁড়াবে।
তো ওই সময় আমার ছোট ভাইকে মানে মানে ছাড়ার জন্য আমি অনেক চেষ্টা করি, কিন্তু আমি পারি না। তো এক সময় আমি মানে মানে অনেক দিন চিল্লাই আম্মু বলে, তো ওই সময় আম্মু বলছিল, তো আম্মু আবার মানে আসে আমার সামনে। তো আম্মু আমাকে অনেক জিজ্ঞেস, কিন্তু আমি আম্মুকে মানে আমি ওই সময় মানে আমি কিছু বলতে পারি না, মানে আমি 2-1 মিনিট মানে অনেক চুপ। তো আম্মু আমাকে একটা চটকানা মারে ওই সময়। তো আমি আম্মু বলছি, আম্মু ওই যে আমার ভাই, ঠিক আছে। তো আম্মু যে কি হয়েছে ওখানে? তো আমি বললাম, আম্মু তুমি তাতে যাও ওখানে গিয়ে দেখো। তো আমার ছোট ভাই কন্যা বান্ডার দিকে ও চুপচাপ দাঁড়া রয়েছে, ঠিক আছে। আম্মু গিয়ে দেখে, তো আমি আবার আম্মুর সাথে গেলাম, কই আমি আম্মু এই যে জায়গায়। তো আমার ছোট ভাই তখন কোন কথা বলতে পারে না, তো আমার ছোট ভাইয়ের বয়স ছিল 1.5 বছর। তো যাক আম্মু নিয়ে আছে। তা আমি তো অনেক
তখন আর কিছু দেখতে পাইনি
না, আম্মু কিছু দেখতে পাইনি, কিন্তু আম্মু বুঝতে পারে যে এখানে কিছু একটা মানে মানে হয়েছে।
মানে এটা কিভাবে বুঝতে পারে যে এখানে
মানে আমার মানে নানা মারা যাওয়ার আগে আম্মুকে বলছে যে তোমরা এই বাসে মানে থাকো না।
আচ্ছা,
আম্মু বলছে যে কেন, এত কিছু বল লাগবে না, তুমি বাসাটা ছেড়ে দাও। হ্যাঁ, তো আম্মু বলে, আর বাসাটা ছিল মানে পুরান বাড়ি।
আচ্ছা আচ্ছা।
তারপর ওদিন রাত্রেবেলা গেল, তারপর দিন সকালবেলা আমি স্কুল চলে গেলাম। সন্ধ্যার দিকে আবার সেম ঘটনা, মানে কারেন্ট চলে গেছে। তো আমি বারান্দা, ওখানে আমাদের অনেক বড় বড় রুম, তো কারেন্ট কারেন্ট নেই, তো বারান্দায় বসে রেখেছি। তো এই সময়
ছিল
ওটা পাঁচতলায়।
পাঁচতলায়। ওকে,
তো ওই সময় মানে দোলনা ছিল আমাদের। তো আমি দোলনায় বসে বসে আমি দুলতো সুন্দর মতো। তো আমার ছোট ভাই আমার সাথে হঠাৎ মানে আমি ওখান দিয়ে পড়ে দিই
দোলনা থেকে।
হ্যাঁ, দোলন দিয়ে পড়ে দিয়ে দেখি ওই মুড়িটা আমার সামনে দাঁড়িয়ে রয়েছে। হ্যাঁ, একদম সামনে। তো ওই সময় দেখার পর মানে আমি মানে কোনো কিছু বলছি না, আমি ওখানে মানে আমি দেখতেছি যে আমার সামনে দাঁড়িয়েছে। তো আমি মানে ওই সময় অনেক চেষ্টা করি মানে আম্মুকে ডাকার জন্য, বাট আমি ডাকতে পারি না মানে অনেকক্ষণ ধরে
মানে গলা দিয়ে কোনো শব্দ হচ্ছে না।
তো ওই সময় মানে এমন একটা শব্দ বাইরে মানে আমার মুখ দিয়ে মানে আমি বহুত চেষ্টা করি, তো আমি পারি না। তো এমন একটা শব্দ বাইরে, তো আমার বাসার সবাই মানে আমার ছোট বাবা আমার সাথে থাকতো, তো ওনারা সবাই চলে আসে। তোমার আসে বাট কিছে? তা আমি বললাম, আম্মু ওই যে ওই মহিলাটা। আম্মু বলে যে কোন মহিলা? আমি আম্মু এখানে একজন মহিলা আছে। না, এখানে কেউ নেই। তা আম্মুকে বলার পর আম্মু বিশ্বাস হয় না। তা আব্বু রাত্রেবেলা বাসায় আসে। তা আব্বুকে বললাম, আব্বু এরকম ঘটনা, আব্বু আমার খুব ভয় লাগে।
আচ্ছা, মহিলাটা যে ওখানে আপনি বললেন বেশ অনেকক্ষণ দাঁড়িয়েছিল, আপনাকে কোনো কিছু করার চেষ্টা করতে বা কিছু
মানে মানে আমি কিছু মানে ওনাকে দেখে আমি কিছু করতে পারছি মানে আমি চিল্লাবো যে মানে আমি
মহিলাটা আপনাকে কোনো কিছু করার চেষ্টা করেছে?
না, আমাকে না, আমার ছোট ভাইকে।
যাচ্ছি।
তখন আপনার ছোট ভাই
আমার ছোট ভাই
আপনার ছোট ভাই তখনও ছিল
তখন আমার সাথে ঠিক আছে। তো তারপর ওদিন গেল, তো শনিবার দিন রাত্রে ওদিন আমাবাসী রাত ছিল, তো রাত্রে ঠিক 12:30 বা 4 দিকে তো আমার বড় ভাই আছে, তো আমি টিভি দেখতেছি।
আচ্ছা,
তো হঠাৎ দেখি মানে মানে আমার খাটের উপর থেকে মানে একটা হাত গেছে, আর ওই হাতটা গিয়ে আমার বড় ভাই গলা মানে চিপতে ধরছে।
শুধু একটা হাত?
হ্যাঁ, শুধু একটা হাত। আর এটা স্পষ্ট মানে আমি আমার বড় ভাই মানে আমরা দেখতেছি জিনিসটা, ঠিক আছে। তো বলার পর মানে টিভি দেখতেছি, তো আমি তো অনেক চিৎকার, আমার ভাইও চিৎকার, মানে তা আব্বু আমরা সবাই এসে চিৎকিয়েছে, তা ভাইয়া বলছে এরকম একজনের হাত আমার গলা চিপ ধরেছে, তো ভাইয়ের গলা দাগ পড়ে যায় সাথে সাথে। ওই সময়
দাগ ছিল, হ্যাঁ দাগ, আপনার আব্বু আম্মু সবাই দেখে।
হ্যাঁ, তো এই সময় আমার ছোট পুকুর আবার অনেক সাহস ছিল, তো উনি হঠাৎ মানে বলছে যে কোথায় কোথায়, তা আমি আমি ফুপু ওই কোনায় কোনায়, তো ফুপু ওই কোনায় বানা দিয়ে গেল, তো কিছু হয়নি। আমি খালি দেখলাম যে এক মহিলাটা মানে মানে যাচ্ছে বাতাসের মতো, ফুপুর সাথে একটা বাড়ি ছিল।
কিসের সাথে?
মানে আমার ফুপুর সাথে।
ফুপুর সাথে?
ফুপুর সাথে বাড়ি খাওয়ার সাথে ফুপু অজ্ঞান হয়ে যায় ওই জায়গায়। তো অজ্ঞান হয়ে যাওয়ার পর তো ওনার সেন্স আসে অনেকক্ষণ পর, তো ওই সময় আর আমার চিলাচিল চোটা মানে এলাকার মানুষদের সবে চলে আসে,
আর এটা পুরো বাসাতে শুধু আপনি দেখতে পাচ্ছেন।
হ্যাঁ,
মানে ওই মহিলাটার সাথে যে আপনার ফুপু যে বাড়িটা খেয়েছে এটা আপনি ছাড়া আর কেউ দেখেন
না ওই সময়। তো ফুপু অজ্ঞান হয়ে যায়, পরে এলাকার মানুষদের সবাই আসে, তারপর ফুপু যখন মানে মানে যখন জ্ঞান ফেরে তখন বলছে যে আমাকে ছেড়ে দে, তো ওই ছেড়ে দে বলে তো আমাদের রুমে মানে একটা মানে জানলা ছিল, ওই জানলার মধ্যে লাফি মারে, জানলা গিল ভেঙে পড়ে যায় সাথে সাথে, চারতলা থেকে নিচে পড়ে যায়।
চারতলা থেকে মানে জানলার গ্রিল
কোনো কারণে ভাঙা ছিল
না? তো ওই সময় যখন পড়ে যায় তখন এলাকার মানুষজন আসে, তারপর মসজিদ ইমাম সাহেব আসে, আসার পর মানে ওনারা অনেকক্ষণ মানে চেষ্টা করে, তো বললো যে ওই যে আপনার মানে আমার মামাতো ক্যাম্পের ওখানে একজন মুরব্বী থাকে, তো বলছে ওনাকে নিয়ে আসেন, উনি হয়তো বা ঠিক করতে পারবে। তো উনি যখন আসে তো উনি এসে বলে যে এই বাড়িতে একটা মেয়ে আত্মহত্যা করে।
আত্মহত্যা? হ্যাঁ।
আমরা জানতাম না, তো ওই মেয়েটা আত্মহত্যা করে, তো আত্মহত্যা করার সাথে সাথে আর ওই বাড়িতে নাকি অনেক মানে আগের থেকেই মানে অনেক কিছু আছে ওখানে, মানে মুরব্বীটা বলে, তো বললো যে উনাকে তো আর এইভাবে তো আর ঠিক করে যাবে না, একটু সময় লাগবে, ঠিক আছে, আর আমি একা পারবো না। তো উনি আবার হিন্দু একজনের নাম দিল লালবাগে, তা আব্বু আবার ওখানে গেল, উনাকে নিয়ে আসলো, ততক্ষণ ফুপু কিন্তু ঠিক হয়নি। আমার ছোট ভাইকে নিয়ে দেবে ওর এক
কথায়,
তোর ছেলেকে দে আমি নিয়ে দেবো, তামু বলতে আমি তো দিব না, কয় না তোর ছেলেকে আমি নিয়ে যাবো। ফুপু খালি একটা কথাই বলে যে তোর ছেলেকে আমি নিয়ে যাবো, তারপর আম্মু বলছে না আমি তো দিব না। তো এরপর মানে ওনারা যখন সবাই আসে তো মানে তাবিজ দেয়, দেখে যে চলে গেছে, তো এক মুরব্বি বলে যে এটা তো সহজে যাবে না, একটু সময় লাগবে, ঠিক আছে। আর ফুপুকে বলছে যে মানে কোনো মানুষ মারা গেলে যাতে মানে কোথাতে না দেয়, তাহলে তাবিজটা নষ্ট হয়ে যাবে।
মানে কোনো মানুষ মারা গেলে তার আশেপাশে ওনাকে যেতে নিষেধ করা
হয়, যেতে নিষেধ করা,
তাবিজের তাহলে উপকারিতাটা কার্যকারিতাটা নষ্ট হয়ে যাবে।
তার দুই তিন দিন মানে ঠিক ছিল, চার দিনের মাথায় রান্নাঘরে ফুপু চিংড়ি মাছ গরুর মাংস কাঁচা খাওয়া শুরু করছে। তো এটা দেখে মানে আমার বড় আপু আম্মুকে ডাক দিচ্ছে, দেখো ফুপু কি মানে কি করে, আম্মু দেখে তো না ও তো এখন ঠিক হয়নি। তা আম্মু আবার আপনার আব্বুরে বললো, বলার পর আর ফুপুর একটা অভ্যাস ছিল যেটা মানে মানে ওটা হওয়ার পর মানে উনি সোজা বুকের উপরে হাত দিয়ে ঘুমাবে,
একেবারে মানে যেভাবে কাফনের
মারা গেলে, আর মানে উনি হঠাৎ চোখ খুলে মানে হঠাৎ এক ধ্যানে থাকবে রাত্রেবেলায়,
কোনো কথা নেই কারোর সাথে, জাস্ট এক দৃষ্টিতে উপরে দিকে তাকায়,
আর উনি রাত্রে 12:00 পর গোসল করতে যায়।
ওই তাবিজ দেওয়ার পরেও?
তাবিজ দেওয়ার পরও তো মানে আমার দাদু তখন বেঁচে ছিল, তো দাদু আসলো, দাদু অনেক কিছু ইয়ে করলো, তো দাদু বলতে ঠিক আছে আমার সাথে থাকবে, তো দাদুর সাথে থাকতো। হঠাৎ দুই তিন দিন পর উনি মানে মানে গোসল করতে যায়। তাবিজটা আমার খাটের মধ্যে পড়া
ওইরকম রাত্রে 12:00?
হ্যাঁ হ্যাঁ,
মানে ওনার তাবিজটা মানে আমার আমার আব্বু আম্মু কেউ বাসা নেই, ছোট ভাই আমি আর আমার বড় আব্বু ওই সম্ভব মানে আমরা ওখানে। তো হঠাৎ উনি দেখি মানে যখন ওয়াশরুমে গেটটা খুলে দেখি ওনারা মানে একটা মাংস উনি খাচ্ছে আর হাঁটতেছে। এখন কি করবো মানে গরুর মাংস ঠিক আছে, তখন বলছে মানে আমার আপুকে বলছে এখন কি করবি। তো আপু বলে যে আমি কি করবো মানে আমি তো এখন তোর ভাইকে নিয়ে যাবো।
তখন কি আপনাদের বাসায় কেউ নেই?
কেউ নেই, আমি আর আমার আপু আর আমার ছোট ভাইটা। তো ওই সময় আপু একটা চিৎকার মানে আপুকে বলতে সাহেবকে নিয়ে নিচে রাখা ঠিক আছে এর
বিপরীতে বলছে।
তা আমি আবার ছোট ভাইকে নিয়ে মানে নিচের দিকে নামতে নামতে আপু আবার ধরতে পারছে, এতক্ষণ ফুপু আবার বডি নিয়ে চলে আসছে
দা নিয়ে আসছে
রান্নাঘর থেকে।
মানে ভয়
আরো একবার বিরতির সময় হয়ে গেল, ছোট্ট একটা বিরতি নিতে চাই মাত্র চার মিনিটের। এরকম ঠান্ডা শীতের রাতে যারা আমাদেরকে দশ শুনছেন আজকে, বিশেষ করে অনেকেই কাঁথা মুড়ি দিয়ে অনেকেই গরম কাপড় গায়ে দিয়ে গ্রামের একেবারে নির্জন জায়গায় বসে হয়তোবা শুনছেন, তাদের কি বলছি, দর একটি শক্তিশালী টিমের দ্বারা নিয়ন্ত্রণ করা হয়। আপনারা কখনো এই অনুষ্ঠানটির দ্বারা উৎসাহিত হয়ে আপনার নিজ এলাকায় কিংবা অন্য কোথাও কোনো হন্টেড প্লেসে বন্ধুদেরকে সাথে নিয়ে এরকম কোনো এক্সপেরিমেন্ট করবেন না, এতে করে যে কোনো ধরনের বিপদ ঘটে যেতে পারে। আমরা এই অনুষ্ঠানটি আপনাদের সামনে আনি, তার পেছনে থাকে বিশাল একটি টিম, অর্থাৎ আমরা যেখানে বসে ঘটনাগুলো ধারণ করি সেখানে হরহামেশাই আমরা বিভিন্ন রকমের ঘটনার মুখোমুখি হই, সেগুলো আমরা আপনাদের সামনে উপস্থাপন করি না, তার পেছনে বিশেষ একটি যুক্তি রয়েছে। প্রিয় শ্রোতা, আমরা মাত্র চার মিনিট পরে আবারও ফিরে আসব, আশা করছি আমাদের সাথেই থাকবেন। মাঝরাতে শুনশান নিরবতায় যারা দর্দ উপভোগ করছেন তাদের জন্য আরো একবার বলে দিই দরের রেসিপিটি। একলা ঘর, অন্ধকার, শুনশান নিরবতা, রেডিওর একেবারে চমৎকার সাউন্ড, যদি সম্ভব হয় তাহলে জানালাটা হালকা করে খোলা রাখুন এবং উপভোগ করতে থাকুন বাংলাদেশে হন্টেড প্লেস ভিত্তিক প্রথম এবং একমাত্র ভৌতিক রেডিও অনুষ্ঠান ডর। আমরা ঠিক সেই জায়গাটিতে আবারও ফিরছি যেখানে ছোট্ট একটা বিরতি নিয়েছিলাম। তার আগে বলে নিই প্রিয় শ্রোতা, ডরের পুরো ফ্লেভারটুকু পেতে হলে চলে আসুন আমাদের ফেসবুক পেজে। আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/abcradiofm89.2। ডর
ওই সময় আবার আমার ছোট ছোট আসে, ভাই আসে তাড়াতাড়ি করে, আসার পর তখন দেখি দেখিয়েছে তখন এরকম উপরে উঠে আমরা সবাই খুব আবার স্বাভাবিক দিনের বেলায়।
এবং বটি তার হাতে নেই?
না নেই, মানে কিছু নেই, মানে একদম স্বাভাবিক। তারপর ওনাকে মানে অনেক কিছু করা কিন্তু উনি মানে ঠিক হয় না। তো এরপর লাস্টের দিকে উনি আবার আমার সেতুচার বাসে চলে যায়, তো ওখানে গিয়ে সেম কাহিনী করে
চলে যায়,
মানে আমার সেতুচার বাসে
সেজুচার বাসে চলে যায়।
ওনার বাসে যাওয়ার পর দু একদিন ঠিক থাকে, পরে হঠাৎ দেখা যায় মানে চোখের ইশারা ব্যাগ উঠে, মানে ব্যাগ উঠে যায় মানে চোখের ইশারা,
কোনো কিছু ধরছে না,
কোনো কিছু ধরছে না,
তাকিয়ে থেকে।
মানে ওই সময় যে থাকবে মানে সে ফিল করতে পারবে মানে ওই জিনিসটা কি।
আপনি দেখেছেন?
আমার চাচারা সবাই দেখছে এই জিনিসটা ঠিক আছে। তো তখন বলছে না মানে ওনাকে তো এইভাবে ঠিক করবেন, ওনাকে ভালো একটা ট্রিটমেন্ট দিতে হবে ঠিক আছে। এর বিরুদ্ধে আমার দাদু মারা যায় 2000 সালে, মানে মারা যায় মানে এরকম আমার 2-3 বছর 4 বছর ধরে অনেক মানে সফর করতে করতে পরে আমার দাদু মারা যায়। দাদু মারা যাওয়ার পর মানে ফুপু তো মানে ওখানে যেতে পারেন, দাদু মারা গেছে তো ওই সময় ওনার তাবিজটা আবার নষ্ট হয়ে যায়।
আচ্ছা আচ্ছা
ঠিক আছে, ওই সময় তো এই জিনিসটা তখন কারো মানে ইয়ে ছিল না, স্মরণ ছিল না, তো নষ্ট হয়ে যায়। পরে ফুপুর আবার এরকম শুরু হয়ে যায়। মানে আমরা ঘুমাইতে পারি, মানে ঘুমালে একটা টেনশন কাজ করে যে এখনই মনে আসলো বা এটা হলো, মানে ফজর আজম কেন দিচ্ছে না, ফজর আজম দিলে তো শান্তি পেতাম যে না রাতটা পার হয়ে গেছে, কিন্তু মানে ফজর আজম দিচ্ছে না কেন, মানে আমরা সবাই মানে খুব টেনশন থাকতাম।
আর আপনার ছোট ভাইটা সে কার কাছে থাকতো?
আম্মুর কাছে থাকতাম, মানে আম্মুকে থাকতো না, সবসময় আম্মুর কাছে থাকতো। তো তো ওনাদের মানে মানে যে মানে যে জিনিসগুলো ছিল, তো মানে ওই যে ওদার যে ছিল, তো উনি বললো যে একটা মেয়ের আত্মাচ্ছে আর ওই যে তিন চারটা হয়ে যত ওই মানে ওনাকে ধরতে, এর জন্য ওনাকে মানে ইয়ে করা যাচ্ছে না, ছাড়ানো যাচ্ছে না। তো লাস্ট পর্যন্ত জিনিসটা এরকম হলো যে উনি যতদিন বেঁচে থাকবে তাবিজগুলো খুলতে পারবে না, আর মৃত্যুর আগ পর্যন্ত মানে মানে কোনো হাসপাতালে যেতে পারবে না, মরা মানুষ দেখতে পারবে না, মৃত্যুর আগ পর্যন্ত মানে এই জিনিসটা ঠিক আর হবে না।
এবং শেষ পর্যন্ত কি তাই ছিল এভাবে?
হ্যাঁ, এখন পর্যন্ত এরকমই আছে। আরেকটা ব্যাপার হচ্ছে মানে মানে ফুপু আমার মানে ওনাকে তো মানে ধরার পর খালি একটা বলতে যে তোমাদের বংশে কেউ থাকবে না, আমি সবাইকে নিয়ে যাবো।
আপনার ছোট ভাইয়ের প্রতি এখনো কি ওনার সেই মাঝে মাঝে আক্রোশ? ওটা
এখনো আছে। তো আমার ছোট ভাইয়ের দিকে মানে এখন জিনিসটা মানে উনি আসলে আমার ছোট ভাই সামনে থাকে না, আর আমরা কেউ সামনে থাকি না ওনার, মানে ওনাকে দেখলে কেমন যদি মানে একটা ভয় লাগে, মানে বিপদ ফিল করে।
অমানসিক শক্তিটা ভর করে তার উপরে, মানে ওই শক্তির সামনে তো আসলে কেউ দাঁড়াতে পারবে না।
আর এই শক্তিগুলো না যখন খুব আপন মানুষদের উপর যে ভর করে না, তখন মনে কর আরো বেশি অসহায় লাগে। তখন এই সিচুয়েশনে না তুই ফেলতে পারবি না তুই সাথে রাখতে পারবি, এমন একটা সিচুয়েশন হয়ে যায়।
তবে শামু ভাইয়ের গল্প শুনে আমি একটা জিনিস ইয়ে করলাম যে এতদিন পর্যন্ত ডরে যত স্টোরিজ শুনেছি, যত এই ধরনের পজিটিভ এর ব্যাপারগুলো শুনেছি যে প্রজেক্ট করা হয়েছে, আমার মনে হয় দিস ওয়ান ইজ দ্য মোস্ট অথেন্টিক। হ্যাঁ, অথেন্টিক কোন হিসাবে বললাম যে এই যে গায়ের জোর বেড়ে যাওয়াটা, ঠিক আছে, এবং সময় মতন হঠাৎ করে একটা কিছু হওয়া, আবার নর্মাল পজিশনে পৌঁছে যাওয়া, বিশেষত পজিশনের ক্ষেত্রে এই জিনিসগুলো ঘটে। যখন ভর করা হয় তখন কিন্তু একটা জিনিস সারাক্ষণ ভর করে থাকে না, সে যায় আসে যায় আসে,
মুহূর্ত
দুর্বল মুহূর্তগুলো খুঁজে বের করার চেষ্টা করে। হ্যাঁ, তো ইট সিমস লাইক দ্যাট। তো শামু ভাই, এটাই এরকম আর কোন ঘটনা কি আপনার জীবনে আছে?
হ্যাঁ, চার পাঁচ মাস আগে মানে আগে তো আমার মেজো ভাই মানে উনি ঢাকার বাইরে থেকে আসে, তো উনি একটা ছেলে আছে। তো মানে ওই যে বলছিল যে আমাদের মানে মানে কাউকে মানে ঠিক মতন ইয়ে করতে দেবে,
মানে কাউকে মানে
হ্যাঁ, তো আমার মানে ভাই আসে মেজো ভাই, তো সুন্দরবন রাত্রেবেলা আসে, ফ্রেশ ট্রেশ হয়ে খাওয়া দাওয়া করে ঘুমায়। এটা পাঁচ ছয় মাস আগের ঘটনা। তো ঘুমানোর সময় মানে ও স্বপ্ন দেখতেছে ওর ছেলেকে কে নিয়ে যাচ্ছে ঘুমের ভিতরে।
কে স্বপ্ন দেখছে?
মানে ওর ছেলেকে, হ্যাঁ, আমার
মেজো ভাই স্বপ্ন দেখছে তার ছেলেকে কেউ নিয়ে যাচ্ছে,
নিয়ে যাচ্ছে, টেনে নিয়ে যাচ্ছে। তো ঘুমের ভিতরে ও ওর ছেলে গলা চিপ দিত নিজে, মানে ঘুমের ভিতরে। তো ভাবি এই জিনিসটা দেখে ভাবি অনেক বড় ডাক দেওয়ার চেষ্টা করছে, বাট ওর তখন সেন্স নেই, সেন্স নেই। তো ভাবি একসময় চিৎকার মারে, এই রাত্রে বারোটা বিশ বা সাড়ে বারোটা বাজে, তো অনেক টায়ার্ড ছিল, ঘুমে গেছে। তো ভাবি চিৎকার করে, তো ভাবি চিৎকার, তো আমরা সবাই চলে আসি, যে আমার ভাইয়ের চারিদিকে আমরা তাকাইতে পারি না।
আপনারা যে কি অবস্থা দেখছেন,
মানে ওর চোখ গুলা পুরো লাল হয়ে গেছে, মানে দেখার মতন না।
তার নিজের ছেলের গলা কি তখন
না? না, ততক্ষণ ছিল না, ওই ভাবি চিৎকার মানে তখন ও লাফ দিয়ে উঠছে,
কিন্তু তার রেশটা কাটেনি আর কি।
না, ততক্ষণে মানে ইয়েটা হয়নি, পরে দুই একদিন পর এই জিনিসটা মানে আমার আব্বুরূপে যে এফেক্ট করে। মানে আব্বু নামাজ পড়তে পারে না, আব্বু খালি এক কথা বলো আমাকে ডিস্টার্ব করতেছে, আমি নামাজ পড়তে পারতেছি না।
কিরকম ডিস্টার্ব করছে?
মানে মনে হচ্ছে ওনার পাশে কেউ দাঁড়াইছে, বা ওনাকে ধাক্কা দিচ্ছে, বা ওনার আশেপাশে কেউ যাচ্ছে, মানে
নামাজ পড়তে
মানে নামাজ পড়তে পারছে না,
কোন একটা কিছুর এক্সিস্টেন্সিয়ালি টের পাচ্ছে না কি সারা।
তো এরকম ডেকিং করতে করতে সেম একই ঘটনা, মানে আমরা রাত্রেবেলা ঘুমাতে পারি না, কি করবো এখানে আব্বুর অবস্থা।
মেজো ভাই কি তখন আবার নর্মাল?
হ্যাঁ, মেজো ভাই নর্মাল দিকে চলে আসছে, মেজো ভাই তো নর্মাল, কিন্তু ওই জিনিসটা আব্বুর উপরে গিয়ে মানে এফেক্ট করছে একটা। কারণ কি মানে ওকে যখন মানে ডাকে তখন আব্বু সবার আগে যায় যে ওকে ধরে, মানে আপনার রাখতে বল। তো এই জিনিসটা আব্বুর উপরে এফেক্ট করে,
মানে দেয়ার ওয়াজ আ ট্রান্সফার খুব লিমিটেড একটা সময়ের মধ্যে
করেছে। ওনার যে কুকুর ক্ষেত্রে যে ঘটনাটা ঘটেছে, যে উনি প্রথম এগিয়ে গিয়েছিল, ওই ছায়াটা আপনি দেখছেন যে ঢুকে গেছে এখান, তখন আপনার ভাই, তারপর আপনার ভাইয়ের ক্ষেত্রে আপনার বাবা এগিয়ে গেছে, এখানে আবার চলে
আসছে, ট্রান্সফারিং ফ্রম ওয়ান বডি টু অ্যানাদার, সে জাস্ট বডিগুলোকে ইউজ করতেছে ভেহিকল হিসেবে।
ওকে, তারপর
তারপর ওখানে একজন হুজুর আছেন, তো ওনার কাছে নিয়ে যাই। তো উনি বলে যে আপনি যখন মানে ওখানে যখন গিয়েছেন আপনার ছেলেকে ধরতে, তো ওই জিনিসটাই আপনার ছেলেটা আপনাকে এফেক্ট করে।
আচ্ছা,
ঠিক আছে। আর ওই বাসায় মানে রাত্রেবেলা ঘুমানো গেলে মানে দেখা যায় মানে আমার পিছিয়ে টেপে মানে পিছিয়ে একটা ছাদ আছে বিল্ডিং এ, তো ওখানে মানে একটা নুপুরে একটা আওয়াজ পাওয়া যায়, শব্দ পাওয়া যায়।
সেই এখনো?
হ্যাঁ এখনো।
এটা তো ওই বাসাটা না,
এখন আমরা রিসেন্ট যেখানে আছি।
আচ্ছা
ঠিক আছে। তো ওখানে রাতের বেলাতে প্রায় সময় মানে রাত দুইটা তিনটা বাদ দুপুরের শব্দ পাওয়া যায়। তো জিনিসটা আমরা মানে এত ইয়া করতাম না যে পাওয়া যায়, ভাবিও পেতাম আমিও পেতাম, তারপরে আমার বড় ভাই পাইতো। ঠিক আছে, তা আমরা জিনিসটা এখন হতেই পারে রাত্রে বলে, কিন্তু এত রাত্রে বলতে হওয়ার কথা না। এই জিনিসটা তখন মুরব্বীটা বলে যে আপনাদের মানে ওই জিনিসগুলো মিলে আপনাদের এখানে আবার আসে করতে হবে।
তার মানে কুকুর উপরে যেটা ছিল সেটাই কোনো একভাবে আপনার লেজ ভাইয়ের মধ্যে আসে এবং সেটাই আপনার বাবাকে ডিস্টার্ব করছে এবং সেটার কারণেই ওই নুপুরের শব্দটা আপনারা পাচ্ছেন।
মানে ওই জিনিসটাই তো, ওটা
মানে মানুষগুলোই টার্গেট হয়ে গেছে যেটা সে বলেছিল যে তাদের পরিবারের সমানে
সে বলছে যে আমাদের বংশ রাখবে না। এর ভিতরে আমার বড়দিদা মারা যায়, আমার একটা কাজিন ছিল আমার কাকুবোন, সে হঠাৎ মারা যায়।
কিভাবে মানে কত বছর বয়স?
মানে ওর বয়স হবে 21। ঠিক আছে, হঠাৎ
প্রতিনিয়ত প্রতিদিন 24 ঘন্টা মানে একটা উৎকণ্ঠার মধ্যে সময় কাটছে এবং ভীতিকর একটা পরিবেশের মধ্যে সময় কাটতেছে যেটা তোর নিস্তার নাই। তুই বাইরে যদি এই ধরনের ঝামেলা থাকে আমি চলে যেতে পারবো, বাসায় গেলে তো আমি মুক্ত। তোর বাসায় যদি এই ঘটনা থাকে তুই তো ঘুরে ফিরে যেখানেই যাস না কেন ঘুরে ফিরে তো এখানেই আসতে হবে।
পজিশন এভাবে এত মানে ট্রান্সফারেবল অবস্থানে আগে কখনো শুনিনি। তো এটা নিয়ে এরকম আপনারা কখনো কোন রকম ইনভেস্টিগেশন করার চেষ্টা করেননি কেন এটা হচ্ছে? কি জানো,
অনেক চেষ্টা করা হয়েছে, কারণ কি আমাদের মানে আমাদের এখানে মানে বড় হুজুর আর জিনরা ছিলেন, তো ওনারাই আমাদের বলছে যে আপনাদের এইভাবে মানে সাফার করতে হবে।
এইটা সাফার করতেই হবে আপনাদের সবসময়?
প্রতিকার নেই
না।
আপনার ফুপু এখন কোথায় থাকে?
উনি এখন আমার বড় ফুপুর আছে, মানে উনার সাথে থাকে।
এবং উনি কি স্টিল এখনো সেই অ্যাবনরমালিটি টার্নার মধ্যে থাকে?
উনি নরমাল থাকে, যেরকম ওই যে উনার মানে ওই রাতে 12:30 বাজে গোসল করতে যায়,
ওই অভ্যাসগুলো এখনো
মানে একদম সদা শুয়ে থাকে বুকে হাত দিয়ে, মানে এই জিনিসগুলো এখন আছে। উনি কাতরে শুয়ে মানে সদা শুয়ে থাকবে, আপনি যত বলবেন সে কাঁথাবেন। মানে আপনি ঘুমে যখন ওনাকে যখন ডাক দেবেন যখন চোখটা খুলবে ওনার চোখটা মানে আপনি চোখের দিকে তাকালে আপনি বুঝতে পারবেন যে মানে জিনিসটা কি দেখতেছেন।
আপনার এই কুকুর পরিবর্তন গুলো তো হচ্ছে ওই দিন যেই দিন থেকে আপনি দেখলেন ছায়া ছাড়া, এরপর থেকে এই ধরনের পরিবর্তন। আচ্ছা, এই সময়ের মধ্যে এতদিনে আপনি কি ওই জিনিসটাকে আর দেখেছেন? মানে দুবার দেখেছেন?
হ্যাঁ দুবার দেখেছি,
পরে আর কখনো দেখেছেন?
এর মানে এরপর কোনো সময় দেখিনি, বাট মানে স্বপ্নের ভিতরে এই জিনিসটা আমার থাকে, মানে স্বপ্নের ভিতরে আমার 2-3 মাস পরে মানে স্বপ্নের ভিতরে আমার আসে।
আপনাকে কি কোনো কিছু বলার চেষ্টা করে?
না,
মানে কিছু কি বাস্তবে হয়?
বাস্তবে মানে ওরকম ভাবে হয় না, তবে দেখাতে মানে আমি স্বপ্নে যা দেখি দেখাতে কদিন পর আমার ফ্যামিলিতে কোনো না কোনো একটা ঘটনা ঘটে। আমি সকালে বলে আম্মুকে বলি, আম্মু আমি ওই বাড়িতে এই স্বপ্নটা আমি আবার দেখলাম, কিন্তু আমি অন্যভাবে দেখলাম যে এরকম এরকম মানে। আর ওই বাসায় একটা মানে মজার ব্যাপার হচ্ছে, ওয়াশরুমে কখনো লাইট জ্বলতো না।
কেন?
এটা আমরা কখনো জানতাম না,
এমনও হতে পারে কোনো ইলেকট্রিক
না কোনো প্রবলেম না কোনো প্রবলেম, শুধু ওই ওয়াশরুমতে মানে আমি এখন যদি লাইট লাগাই আধা ঘন্টা পর ফিউজ হয়ে যায়।
আচ্ছা, লাইটটা জ্বলে তারপর কিছু সময়
মানে সন্ধ্যা পর থাকে না?
এটা তো এমনও হতে পারে ওই লাইনটাতে ভোল্টেজের পরিমাণটা খুব বেশি আছে বা অন্য কিছু শর্ট সার্কিট থেকে।
না না, এরকম কোনো প্রবলেম নেই।
আপনারা টেস্ট করেছেন?
হ্যাঁ, কেন সারাদিন জ্বলে সন্ধ্যা পর কেন? মানে একটা তো ব্যাপার থাকে দুপুরে বা মানে সকালে যেকোনো একটা টাইম তো থাকে, কিন্তু সন্ধ্যা পর জ্বলে না, কত লাইট থাকে।
আচ্ছা, একটু আগে উনি যেটা স্বপ্নের কথা বলছিল যে উনি স্বপ্ন যেটা দেখতে পায় যে দেখা গেছে কিছুদিন পরে এরকমই কিছু একটা হয়ে যায়, তো আমার মনে এই ঘটনা এই ধরনের কিছু অনেকের মধ্যেই কম বেশি হতে পারে। লাইক আমি আমার ব্যক্তিগত এক্সপিরিয়েন্স থেকে আমি যেটা বলি যে আমি যদি কখনো মানে স্বপ্নে খুব ভয়ঙ্কর কোনো কিছু দেখি, আমি গত 5-6 বছর যাবৎ সেটা আমি দেখে যাচ্ছি যে এর কিছুদিন পরেই হয় আমার ফ্যামিলি কিংবা আমার আশেপাশে কিংবা আমার ক্লোজ কোন সার্কেলের মধ্যে কিছু না কিছু একটা ঝামেলা হচ্ছে, কিছু না কিছু একটা পরিবর্তন হচ্ছে। এবং স্বপ্নগুলো যখন দেখি, বিলিভ মি, খুবই ভয়ঙ্কর ধরনের স্বপ্ন আমি দেখি। এমন স্বপ্ন দেখে অনেক সময় উঠে বসে থাকতে হয়। আমি বুঝতে পারি, আমি টের পাই যখন আমি এই ধরনের স্বপ্নগুলো দেখা শুরু করি, মনে কর 3-4 দিন দেখছি, তখন জাস্ট আমার কাউন্ট ডাউন শুরু হয়ে যায়, হয়তো বা কিছু একটা ঘটতে যাচ্ছে। আমার আমার একজন খুব কাছের একজন মানুষ মারা গিয়েছিল, তার মারা যাওয়ার প্রায় 1-1.5 মাস আগে থেকে আমি বিভিন্ন ধরনের অদ্ভুত স্বপ্ন আমি দেখেছি তাকে নিয়ে। কি কখনো সে ছিল, কখনো সে ছিল না, কিন্তু আমার মনে হচ্ছিল, আমার ভেতর থেকে ফিল হচ্ছিল কিছু একটা ঘটবে, হয় আমার সাথে ঘটবে কিংবা আমার সারাউন্ডিং এ ঘটবে। কিন্তু আমি গত 5-6 বছর যাবত দেখছি যে আমার সারাউন্ডিং এ ঘটছে ঘটনা।
স্বপ্নে অনেক ধরনের ইন্ডিকেশন আসে, ব্রেনের অনেক রকম খেলায়, অনেক রকম স্বপ্ন দেখায়, বাট কিছু কিছু স্বপ্ন থাকে আবার ডিরেক্ট নোটিফিকেশন যে সামথিং ইজ গোয়িং টু হ্যাপেন, যেমনটা সুমনের ক্ষেত্রে ঘটছে, ইভেন সামুহের ক্ষেত্রেও কিছুটা ঘটেছে। সামুহের স্বপ্নগুলোতে কি এই ধরনের ডিরেক্ট কোনো ইন্ডিকেশন ছিল কখনো যে কিছু হতে পারে?
না, মানে স্বপ্নগুলো মানে আমি যখন মানে প্রায় সময় দেখা যায় মানে শনিবার দিন মানে আমার মানে ওই স্বপ্নগুলো আমি দেখি আর কি।
আচ্ছা, শনিবারের দিনই তো বোধ হয় একটা ঘটনা ঘটেছিল।
হ্যাঁ, শনিবারের দিনই,
মানে যখন দোলনা থেকে পড়ে গিয়েছিলেন কি শনিবারে?
না না, শনিবার দিন থেকে মানে আমার ঘটনা শুরু হয়।
আচ্ছা, ওকে। তো ঘুরেতে এসে শনিবার দিনই আপনার মূলত দেখা যাচ্ছে আপনি স্বপ্নগুলো দেখলে ওই শনিবারেই দেখলেন,
জিনিসগুলো ওখান থেকে মানে শুরু হয়।
আর আপনার ভাই, আপনার ভাই যে সাইফ যার কথা বললেন, সে কি এখন কমপ্লিটলি ওকে? তার উপরে কোনো রকম কোনো এফেক্ট হয়
না? ওর মানে ওর উপর কোনো এফেক্ট হয় না।
এবং এই পুরো আপনাদের ফ্যামিলির মধ্যে আপনি দেখতে পেয়েছেন ছায়া আকারে, আপনি যেটা বললেন যে
আমি যেটা দেখলাম যে যাদের উপরে পজিশন হয়েছে তাদের কথা যদি বাদ দিই তাহলে কিন্তু সামু ভাই ছাড়া আর কেউ এত ক্লিয়ারলি
দেখতে পায়নি।
সো এটা দুই ভাবে ধরা যায়, একটা হচ্ছে কোনো এক কারণে উনি দেখতে পাচ্ছে, তার তার ব্রেনের মিডিয়ামটা ওই দিক থেকে ভালো বা ওই দিক থেকে টাচ করেছে সে। আরেকটা জিনিস যেটা হতে পারে সেটা হচ্ছে ওই জিনিসটা, ওটাকে আমি জিন বলবো নাকি আত্মা বলবো আমি জানি না, বাট সেই জিনিসটা কোনো এক কারণে আপনার সামনে নিজেকে শো করে। সেটা কেন? অন্য কেউ যেহেতু ওই ছায়াটা দেখতে পায়নি যেটা আপনার পুকুর ভিতরে চলে যায়, সেই ছায়াটা অন্য কেউ যেহেতু দেখতে পায়নি উনি কেন দেখতে পাবে?
এটাই হচ্ছে প্রশ্ন।
তার মানে কি এই নয় যে সেই ছায়াটা চাচ্ছে যে আমাকে দেখুক?
অবশ্যই ছায়াটা চাচ্ছে সে দেখুক,
তাই না? কারণ তার নিশ্চয়ই এমন কিছু দেখার ইচ্ছা নেই, আছে কি?
না, আমার এরকম
আই থিঙ্ক, আমার মনে হয় না সুস্থ কারোর এই ধরনের কিছু দেখার ইচ্ছা থাকবে। আর কোন ধরনের কোনো কিছু কি সমভাই আপনার লাইফে ঘটেছে বা আপনি জানেন?
না, এখন মানে এই জিনিসটা তো আমাদের এখন মানে
মানে
কখন কি হয়
আসলে পুরোটাই তো ঘটনা, প্রত্যেকটা দিনই ঘটনা,
প্রত্যেকটা দিনই ঘটনার ভিতরে যাচ্ছে। এবং আমি জাস্ট চিন্তা করছিলাম যে এই ধরনের একটা ঘটনা হঠাৎ একবার ঘটলে কত সিরিয়াস প্যাটার্ন থাকে, অথচ আমি জাস্ট চিন্তা করছি যে সামু ভাই কত ইজিলি বলে গেল ব্যাপারগুলো, এখনো ঘটছে, মানে কতটা অভ্যস্ত হয়ে গেলে এই অবস্থানটাতে আসতে হয়, তার মানে কোন পর্যায়ের টেনশন সে করে ফেলেছে যে কারণে এখন তার কাছে এটা খুব সিম্পল রুটিন হয়ে যাচ্ছে যে এটা হতে পারে। ওকে, দেন আমি মনে হয় যেটা বলেছিলাম সেটা কি কিছুটা হলেও সত্য হয়েছে?
আমার মনে হয় পুরোটাই সত্য হয়েছে। আমি জানি না, এখানে কোনো মারামারি নেই, কাটাকাটি নেই, কিচ্ছু নেই, কিন্তু ওই যে ঘরের মধ্যে যে জিনিসটা নিয়ে বাস করা এটার চিন্তাটাই হচ্ছে সবচেয়ে বড় পয়েন্ট এই স্টোরিটার।
সবচেয়ে ভয়ঙ্কর যে গল্পগুলো সেগুলো আসলে বলার জন্য কেউ বেঁচে থাকে না, সবচেয়ে ভয়ঙ্কর আমরা জানি না। এবং আরেকটা জিনিস যেটা আমার কাছে ফিল হয়, আমি মনে করি যে এই জিনিসগুলো সবার পক্ষে দেখা সম্ভব না, কিছু কিছু মানুষের ব্রেইন ফ্রিকোয়েন্সি প্যাটার্নই থাকে এরকম যে তাদের সামনে এই জিনিসগুলো পড়ে, অনেকে ঠিক ওই জায়গায় ওই স্পটে থেকে কিছুই টের পাবে না, বাট অনেকে টের পাচ্ছে।
ওকে, আসলে আর বলার কিছু নাই, মানে প্রতিদিন সবসময় ডরের সাথে বসবাস আর কি, আমাদের চেয়ে বেশি,
আমাদের চেয়ে বেশি। আর আমি একটা জিনিস আজকে অবাক হয়ে খেয়াল করলাম, বুঝছিস, যে আমরা সবসময় কখনোই মোস্ট অফ দ্য টাইমে আমরা বাইরে থাকি, চার দেয়ালের মাঝে কখনোই থাকি না, বাট আমার কনসেন্ট্রেশন কখনো ব্রেক হয় না, আমি তাকিয়েই থাকি যে গল্প বলছে তার দিকে। অথচ আজকে এমন একটা জায়গায় আমরা আছি যেখানে চারিদিকে নড়ে ফুটতে পারে এমন কিছু নেই, বা কেউ চলে আসার চান্স খুবই কম, অথচ বারবার আমার চোখ কিন্তু চারিদিকে ঘুরছে।
এটা ঘোরার কথাই, কারণ আমরা যেই জায়গার মধ্যে আছি, যেই ঘরের মধ্যে আছি, এই ঘরে আসলে মানুষ নড়াচড়া করে না সাধারণত,
রাইট?
যখনই নড়াচড়া করে সেটা
অন্য কিছু,
অন্য কিছু হয়ে যায়। এখন নিশ্চয়ই মনে কর যে আমরা আজকে কেন এই লাশ ঘরের মধ্যে আছি, এটা খুব স্বাভাবিক। এখানে যারা আছেন কিংবা রেডিওতে যারা শুনবে সবাই কিন্তু এটা জানতে চাইবে কেন আমরা এই জায়গাটা বেছে নিয়েছি, সেটার জন্য মনে হয় একটু অপেক্ষা করতে হবে,
একটু অপেক্ষা করার বেটার। তবে এতটুকু বলতে পারি যে হ্যাঁ, আমরা বেশ কিছু মানুষের সাথে কথা বলেছি, পুরো খবর পেয়ে হুট করে চলে আসিনি, কিছু ইন্টার্ন ডাক্তারের সাথে আমাদের কথা হয়েছে, ইভেন কিছু এক্সপেরিয়েন্স লোকজনের সাথে আমাদের কথা হয়েছে।
এবং কি কথা হয়েছে আসলে, পেছনের ঘটনাটা কি সেটা আপনারা জানবেন। আপাতত আমাদের সঙ্গে একজন আছেন, তিনি হচ্ছেন বেবি আপা। চল আমরা ওনার স্টোরিটা শুনি আগে, তারপরে আমরা এখানকার লাশ ঘরের ঘটনাটা বলি।
ওকে আপু, তাহলে আপনি আপনার পরিচয়টা একটু ছোট করে দিন।
আমি বেবি আপা, আমি কোচিকাতা রবীন্দ্রনিক স্কুল, ওটাকে টিচারে করি,
এখানে পথ শিশুদের পড়ানো হয়।
এটা কোথায় স্কুলটা?
এটা গেন্ডারিয়ার মনে যাই স্কুল ওটার।
আচ্ছা আচ্ছা আচ্ছা। আর আপনার মানে আপনার বাসা তো ওখানেই নাকি?
হ্যাঁ আমার বাসাটা দূরে নেই, কবরস্থানের কাছাকাছি।
আচ্ছা আপনার বাসাই কবরস্থানের
কাছাকাছি, মানে জানলাটা খুললে পরে কবর দেখা যায়।
মাই গুড, দ্যাটস গ্রেট। অনেকেই ওখানে কিন্তু থাকতে পারবে না, মানসিক ভাবে একটু ভয় পাবে। আমরা একটা যে ঘটনা ডটিনের কাছে শুনছিলাম যে আপনাদের বাসার কাজের মেয়ে নিয়ে কিছু একটা ঘটনা না র্যান?
হ্যাঁ একটা ঘটনা আছে,
তাই সেটা একটু একটু জানি তো, আমার কাছে খুব একটা ইন্টারেস্টিং মনে হয়েছে।
আমার আম্মা মারা গেছে 2009। ঘটনাটা এমন ছিল যে আমার মা বেঁচে ছিল তখন, তো মা মসজিদে নামাজ পড়তে যেত বাইতুল মোকাররম, ওখান থেকে ফেরার পথে রাস্তায় মেয়েটাকে কুড়ায় পায়। আমার গায়ে কোনো জন নাই আর আমার কেউ তার সাথে নিতে চায় না, অচেনা বললা।
মেয়েটার বয়স কত?
কত হবে, 10-12 বা 15 এরকম। তো বাসায় নিয়ে আসছি, থাকতেছে প্রায় বেশ সপ্তাহখানেক হয়েছে। তারপর আমার আম্মা বাজারে ব্যাগ ছাপিয়ে দিয়ে দিচ্ছে, তো সেটা নিয়ে আসতে বলছে। তখন সময়টা ছিল মাগরিবের আজান দিবে দিবে, এই টাইম। তো এই টাইমটা গ্রামের মানুষরা বা শহরের মানে বুড়ারা বলে এই টাইমটা ঘর থেকে বের হইতে হয় না, মেয়ে ছেলে যেই হোক।
তারপরে প্রহরের কথা বলছিলাম,
তো বলছে যে এই টাইমটা বাইরে যেতে হয় না, কিন্তু ওই টাইমটাতেই ছাদে গেছে বাজারে ব্যাগ টানতে। তো ওইটার পাশে একটা কৃষ্ণচূড়া গাছ, ওইটার ডালাটা আমার ছাদের উপরে পড়ছে, ওইখানে পড়ছে। তো ওইখানেই মানে দেয়ালের উপরে ব্যাগটা দেয়া, ও আনতে গেছে, ওর চুলটা ছাড়া ছিল আর ওর গলায় একটা বড় তাবিজ ছিল কিসের এটা আমরা জানি না কেউ। তো ও ছাদ থেকে ব্যাগটা নিয়ে আসতেছে, আমি আর আমার ভাতৃ দুজন দাঁড়ায় আসছি বারান্দায়। ওর কোচরে দেখি অনেকগুলা মটর, প্রায় আধা কেজি মতো হবে। তো কিরে হাসি, তুই কি বাজারে পয়সা চুরি করছিস? বলি কি না, তো মটর পালি কোথায়? বলে কি ছাদ থেকে আনছি। তখন হয়তো অত কিছু ভাবি নাই, মানে মটর খাবো এটা আর কি। দুজনেই বাসছি, আমি দুজনেই দুই মোট নিলাম। নেওয়ার পরে ও সুলতানাও খাইতেছে, আমিও খাইতেছি।
ডরে আমন্ত্রণ আরো একবার, যদিও বিরতির সময় হয়ে গিয়েছে। ডর অনুষ্ঠানে যারা আসতে চান তাদের জন্য নিয়মটা আরো একবার বলে দিই। আপনারা চাইলে আমাদেরকে ফোন করে আপনার জীবনে কি ঘটনাটি ঘটে গেছে এবং একই সাথে কোন জায়গাটি ঘটেছে সেটা যদি বলেন, আপনাদের ঘটনা রেডিওতে প্রচারযোগ্য হলে এবং আপনি যদি এই ঘটনা অন্য কোনো গণমাধ্যমে এর আগে না বলে থাকেন, তাহলে আপনার সঙ্গে আমরা খুব শীঘ্রই যোগাযোগ করব। এমনও হতে পারে সুমন ও রেহান এবং এবিসির একটি বিশাল টিম সেই জায়গাটিতে বসে আপনার জীবনের ঘটে যাওয়া অভিভৌতিক ঘটনাটি রেকর্ড করবে এবং প্রচার করবে বৃহস্পতিবার ঠিক রাত 11:20। আমাদের ফোন নাম্বারটি হচ্ছে 09613892892। আমি আবারও বলছি 09613892892। এখানে ফোন করার পরে আপনি 3 চাপবেন, তারপর ফোনের যে নির্দেশনাগুলো দেওয়া আছে সেগুলো শুনে আপনি আপনার কথাগুলো রেকর্ড করবেন। ফিরে আসছি ঠিক রাত 1টায়।
ঘড়ি
এখন সময় রাত একটা।
রাত একটার সময় যারা এই মুহূর্তে দৌড়ে কান পেতে আছেন তাদের সবাইকে আরো একবার স্বাগত। আমি আরজে কিবরিয়া রয়েছি, আমার সঙ্গে রয়েছে বিশাল একটি টিম। জাহান্নের জায়গাটিতে বসে এই দৌড়টি রেকর্ড করা হয়েছে। সেখানে অন দ্য স্পট সুমন ও রেহান, সাউন্ডে কাজ করেছে লোমান, এবং আমি তো আছি। আর আমাদের সঙ্গে আছে চারজন বন্ধু, তুহিন, ফাহিম, শামু এবং বেবি, যারা তাদের জীবনে ঘটে যাওয়া অতি ভৌতিক ঘটনাগুলো লাখো মানুষের সামনে অকপটে স্বীকার করছে। প্রিয় শ্রোতা, আপনি চলে আসতে পারেন আমাদের ফেসবুক পেজে। এখানে গল্প কেন্দ্রিক বেশ কিছু ছবি আমরা দিয়ে দিয়েছি। আমাদের ফেসবুকের ঠিকানা facebook.com/abcradio fm89.2। আমি আবারও বলি facebook.com/abcradio fm89.2। ওখানে যাওয়ার পরে আপনি লাইক দেওয়ার সঙ্গে সঙ্গে আমাদের দর এবং একই সাথে এবিসির অন্যান্য রেডিও অনুষ্ঠানের মেম্বার হয়ে যাবেন। ফিরছি আমরা গল্পের ঠিক সেই জায়গাটি থেকে যেখানে ছোট্ট একটা বিরতি নিয়েছিলাম।
সুলতা নাও খাইতেছে, আমিও খাইতেছি। খাওয়ার পরে ও ঘরে গেছি, তো ঘরে ভাবি মুখে মুখে এসে ভাবি বললি কে তোর কোথায় কি বলে কি দেখানো যাবে না, একটু অন্যরকম কণ্ঠ কেমন জানি দেখানো যাবে না। তখন ভাবি বলছে যে নিশ্চয়ই কোনো চুরি করা জিনিস, তাহলে আমি দেখবো। তো এরকম জেদ করাতে ও খুব শক্ত করে ধরে রাখছে। তো ভাবি যখন খুব জোরাজুরি করতো ও পুরাটা ছাইরে দিচ্ছে কোচরটা। ছাড়ার পরে কোচর থেকে সারা ঘর ওই যে মাটির গুড়া, যেমন বিল্ডিং ভাঙলে যেমন গুড়াগুলি হয়, ওই গুড়া দিয়ে ছড়ায় গেছে। ছড়ানোর পর ভাবি খুব রাগ করতেছে যে কি করলি তুই, এই জায়গাটা নোংরা করলি।
আচ্ছা, ওই কোচর থেকেই তো আপনারা মটর নিচ্ছেন?
হ্যাঁ হ্যাঁ, ওই মটরটা আমরা বারান্দায় খাইতেছি, যে তো ভাবির ওই যে মানে
ওটা আপনারা অলরেডি খাচ্ছেন, আর ওটা খুলে পড়ার পরে দেখা যাচ্ছে মাটির গুঁড়ো।
হ্যাঁ, মাটির গুঁড়ো। তখন
ওই যে আরেকটা বিষয় তো জানি যে এখানে ছাদের মধ্যে কি এই ধরনের কোনো কিছু কংক্রিট?
না 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 না, আশেপাশে এই ধরনের কোনো কিছুই নেই।
আচ্ছা,
তো মটরটা যখন আমরা মুঠায় নিচ্ছি তখন গরম গরম ভাব,
মানে মাত্র ভাজা হয়েছে।
হ্যাঁ হ্যাঁ, এরকম। তো যে ভাবির সাথে ওর কথা হইতে সেটা শুনে আমার ভাস্তি সুলতানা আর আমি দুজনেই দৌড়ে আসছি। ভাবি কি হয়েছে বলে কি দেখ ঘরে কি করবো, দেখি অনেকগুলা মাটির গুঁড়া ছড়ায় ছিটায়।
আচ্ছা,
তারপরে বলে কি দেখ কি করছো, কয় কি ভাবি বলতে চাই কি রে তুই কি করলি এটা, কয় কই আমি মাটির গুঁড়া ফালাই নাই, তো আমি ফালাইছি মটর ভাজা। আর আমি বলি কি ভাবি ও তো আমাদেরকে মটর ভাজাই দিয়ে আসলো, বলে দেখ তোদেরকে মটর দিল আর ঘরে এসে এই গুঁড়াগুলি ফালাই। আমি সিনা ও তো কোথর থেকেই দিল। যখন এই কথা বলছি আমরা দুজন ভয় পাই গেছি, তখন মুখে আঙ্গুল দিয়া বমি করতেছি দুজন ভয়ে, যে কি খাইলাম এখন যদি মারা যায়, তা কারণ কি এটা ভূতের জিনিস। ভর সন্ধ্যা মা বলতেছে যে কেন ও সন্ধ্যাবেলা গেল এটা আনতে, রাগ করতেছে এই ছাদের থেকে কি করে আসলো কে জানে এরকম বলতেছে। তো কি করছে একদম মানে রাগ করে বারান্দায় বসে আসছি। বৈশাখ থাকার পর হঠাৎ দেখি ও এপাশে পাশে ঘুরতেছে আর কাঁদতেছে, যে না আমি আর করবো না আর যাবো না। এটা শুনে আমি বাইরে আসছি, আসি আমি বলি কাই হাসি তুমি এমন করো কি জন্য, দেখি কি ওর হাতে পিঠে মানে বড় বড় ওই যে লাঠি দিয়ে পিটাইলে যেমন দাগ পড়ে ওমন দাগ পড়তেছে, কিন্তু ও বলতেছে আমি আর যাবো না আর করবো না। তো পাশ থেকে ফিস ফিস করে কেমন একটা কথা আসতেছে, ওর যে কথা বলতেছে ওর কণ্ঠটা না, কেন গেলি ছাদে কেন গেলি, তোরে মানা করছি না যে এই টাইমে তুই কখনো বের হবি না, ছাদে তুই তোর তাবিজ ফেলে আসছিস এরম বলতেছে। তা আমি বলি কি হয়েছে হাসি, বলে কি না আমার নাম হাসি না, আমার নাম মালতী আর কাঞ্চন, আমরা ছাদে বসা ছিলাম, ও তো নিচে আসছে ওই বাজারে ব্যাগ নিতে গেছিল উপরে। হ্যাঁ ঠিক আম্মা ওই টাইমে আসছে, আইসা বলে হ্যাঁ আমি পাঠাইছিলাম। তো বলতেছে যে এরকম সন্ধ্যাবেলা ওরে পাঠানো ঠিক হয় নাই, ও তার মধ্যে আবার তুল ছাড়া। আম্মা বলে নিশ্চয়ই আম্মা তো নামাজ টামাজ করে, উনি বুঝছে যে একটা কোনো ঘটনা ওর সাথে হয়েছে। তা হওয়ার পর আমার মেজো ভাই আবার ঘরে ছিল, সে একটু মানে কি ধরনের মানে দুষ্টামি করে আসছে যে কিরে তোর আবার ভূত টুত ধরলো নাকি, আইসা দাঁড়া তোর ভূত ছুটাইতেছি তুই আমি কাজ করতে হইবে জন্য বুগলামি ধরছিস। সে দুইটা শুকনো মরিচ পুড়ে নিয়ে আসছে নাকের কাছে ধরছে, ধরার পর তো একদম বিদ্যুতে একটা চেহারা, কণ্ঠটা কেমন এরকম করে বলতে চাই তুই আমার সামনে আসবি না, ওই মুহূর্তে আমার মেজো বাবি আসছে, তার চুলটা ছাড়া ছিল খুব বড় বড় হাঁটুর কাছাকাছি। তারপর বলে কি ধরবো চুলগুলি ধরে একদম হাতে পেঁচা একটা আসার দিব তোকে। এটা শোনার পর ভাবি জানতো ভয় পেয়ে গেছি যে ওর মধ্যে মনে আবার সেই ভূতটা আসছে। এরকম ভাবতেছে যে আম্মা বলছে যে এই টাইমে সন্ধ্যায় ছাদে গেলে পরে এমন ঘটনা ঘটতে পারে, তো আমার দিকে তেড়ে আসতেছে তেড়ে আসতেছে। আমি বলছি যে ওর ভূত এখন ওর উপর ভর করছে, এরকম একটা কথা বলছি তো বড় বড় চোখ করে লাল আমার দিকে আসতেছে, মানে গলা টিপা ধরবে এরকম ভাবে হাতটা পজিশন না। আমি কি করছি সোজা দৌড় দিছি, দৌড় দিয়ে দেখি মেজো ভাই ঘরের দরজা বন্ধ, সে ঘরে ঢুকছে। আরেক রুমে আসছি মায়ের ঘরে, সে নামাজ পড়বে হয়তো, ভিতর থেকে দরজা বন্ধ। তারপরে একটা পাশের ঘরে আসছি সেটাও বন্ধ, আরেক ভাইয়ের ঘরে থাকে। এখন আমি কোনো দিকে যাওয়ার রাস্তা পাইতেছি না, ও আমার দিকে হাতটা মনে হয় এক হাত দূরে হবে, হাতটা থেকে এইভাবে ধরছে যে আমার গলার দিকে ধরবে। তা আমি ভাবলাম কি যে আমি তো ভূত ছাড়াইতে অনেক লোককে দেখছি, কায়ঙ্গুলের মধ্যে খুব করে ধরে, তা আমি একটু দেখি কি করা যায়, মানে নিজে বাঁচার জন্য মরলে মরবো বাঁচলে বাঁচবো, ভূত তো আমাকে ধরবেই। তো আমি কি করছি ওর দিকে দৌড়ায় গেছি, যায় মানে আমার টার্গেট যে ওর হাতটা ধরবে। ধরছি ওর বাম হাতটা ধরে ডান হাত দিয়ে খুব চেপে একদম ওই আঙ্গুলের নিচের জায়গাটা ধরছি। ধরার পরে বলতেছি যে আমাকে ছাড়, আমি তো জানি তোকে এখন কি করতাম বলা যায় না, কিন্তু এখন করবো না, আমি তোর নাম জানছি, আমি তোর নাম জানছি, তোর নাম ফাতেমা, এটা হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামের মেন নাম, এজন্য তোকে সম্মানটা দিলাম, তুই আমাকে ছাইরা দে, আমি কিচ্ছু করবো না, আমি যেখানে ছিলাম ওইখানে যাব, কিন্তু ওর গলা থেকে একটা তাবিজ ছাদে ফলায় আসছে, ওইটা যদি ওর সাথে দেয় আমি এখন ছাইরা যাবো। আমি বললাম ওইটা কে আনবে, আমার বলে কি তুই যা, আমি বলি কি ও আমি উপরে যাই আর তুমি আমার গলা টিপায় ধরো। তো আমি আর ছাড়তেছি না, ওরে ধৈরা নিয়ে আমি ছাদে যাচ্ছি, যে ওই তাবিজ অন্ধকার তো গুটগুটা, কিছু হাতে নেবো এটা আমার খেয়াল নাই, সব ঘরের দরজা বন্ধ। তারপরে খুঁজতে খুঁজতে পায়ের কাছে কি যেন একটা লাগলো, হাত দিলাম, হাত দিয়ে দেখি একটা লোহার মতো কেমন কি মনে হয়, তো উঠাইছি, উঠায় দেখি তাবিজ, ওই তাবিজটা নিয়ে আমি উঠাই করে ঘরে আসছি, আইসা আমি মেজো ভাইরে ডাকতেছি, মেজো ভাই মেজো ভাই ওর গলা থেকে যে তাবিজটা পড়ে গেছিল এটা দিলে ওর ভূতটা ছাইরা যাবে, একটু দয়া করে দরজাটা খোলো, আমি ছাড়লে আমার ও মাইরা ফেলবে। তখন আমার আম্মা এসে দরজা খুলছে, খুলে বলে কি কেউ বের হবে না, ভয় পাইছে, তুই আমার কাছে দি। তো দিছি আম্মার কাছে, আম্মা ওইটা একটা কালো সুতা দিয়ে ওর গলায় বাঁধতেছে, আমি কিন্তু ধরেই আছি আঙ্গুল। তো ধরার পরে আমার বলে আজকে তোকে ছাইরা দিলাম, তুই খুব সাবধানে থাকিস, তোকে এমন ধরা ধরবো তুই বাঁচতে পারবি না। হ্যাঁ এই বইলা ও মানে আমার হাত থেকে, আমি হাত না ছাড়ার আগেই ও পড়ে গেল মাটিতে, মানে ওর শরীর থেকে গেল, আমার আম্মা ওটা দিয়ে দিল। এই এই তো ঘটনা।
সে কিভাবে এসছে, মানে হঠাৎ করে কিভাবে ওই রাস্তায় কেন আসছে, কিভাবে আপনার আম্মা ছিল, এটা কি হয়েছিল?
ওর ও গ্রামের বাড়িতে ছিল, এটা যখন আমি কানে আঙ্গুলটা ধরলাম খুব করে তখন বলছিল যে আমি তোর এখান থেকে ধরি নাই, ছাদ থেকে আসি নাই, আমি অনেক দূর থেকে আসছি, ওর নাম কাঞ্চন, আমার নাম মালতী, আমরা কৃষ্ণচূড়া গাছের ডালে বসে ছিলাম, এই ও গ্রামের বাড়িতে ছিল, সেইখানে ভর সন্ধ্যাবেলা যখন সবাই আজান দেয় চতুর্দিকে অজু করে, অজু করে ওর পুকুরটার কাছাকাছি একটা তাল গাছ ছিল ওইখানে ছিলাম, তো ওরে দেখে খুব ভাল লাগছে এই জন্য ওরে ধরছি। তো ধরার পরে ও নাকি ঘরে আসছে, ওই অবস্থা উঁচু করাই, কিন্তু ওর কাঁধের উপর যখন বসা ছিল ঘরে আসছে, আইসা ছোট্ট একটা বাচ্চা ছিল এই 3-4 মাস হবে, ও নিজেই গলা টিপে মারছে, টিপে মারার পর ও শাশুড়ি দেখছে, দেখার পর রাত্রে কিছু বলে নাই।
ও শাশুড়ি দেখেছে মানে মেয়েটা বিবাহিত ছিল?
হ্যাঁ মেয়েটা বিবাহিত ছিল, গ্রামের তো ছোটই বিয়ে দিয়ে দেয়, 12-13 বছর হলে বিয়ে দিয়ে দেয় আমার। তো শাশুড়ি দেখছে, কাউকে কিছু বলে নাই, সকাল হয়েছে পরে ওই ছেলেকে বলছে যার বউ, আর ছেলের বাপকে বলছে, ওরা কি করছে পঞ্চায়েত থেকে মেয়েটাকে গ্রাম ছাড়া করছে, যে ওকে গ্রামে রাখা যাবে না, ও নিজের বাচ্চাকে মারছে, আমাদের ঘরে সবাইকেই মারবে, তো পঞ্চায়েত ডেকে মেয়েটাকে বের করে দিছে, এই সেই মেয়েটা আমার মেয়ে রাস্তায়।
আপনার মা রাস্তা থেকে ছুড়িয়ে ফেলেছে? আসলে একটা ভূত একটা বিষয়, মানে নিজের মেয়েকে মেরে ফেলছে। আচ্ছা বেবি আপা, আপনার কাছে আমার আরো একটা যেটা জানা আছে, রেহান আমরা দুজন শুনছিলাম যেটা ডট টিম এর কাছে, আপনার সন্তান আপনার মেয়েকে নিয়ে হয়তো বা আপনি কিছু একটা ঝামেলার মধ্যে আছেন, সেইটা আসলে কি সেটা আমরা একটু জানতে চাই।
সেটা হইতেছে যে হঠাৎ একদিন আমার মেয়ের খুব পেট ব্যথা, খুবই পেট ব্যথা, সে মানে এমন ভাবে কাঁপতেছে যে তার জন্য আমি কিছু করতে পারতেছি না, ওর আব্বা বাসায় নেই, তো এরকম করার পর ওরে নিয়ে গেলাম ডাক্তারের কাছে, ডাক্তার যে ওষুধ দিল তাতেও কিছু হইল না। তো তখনই আমার বোন খবর দিছে যে ই কর তুই একা যখন, তাহলে ওরা আমার বাসায় নিয়ে আস, আমাদের বাসা থেকে মিরপুরে নিয়ে গেছি, ওইখানে ওর আমার বোন বলল যে আমার মনে হয় পেট ব্যথাটা সকাল থেকে সন্ধ্যা হয়ে গেল, যেহেতু যাইতেছি না, হয়তো কোন বাতাস টাতাসের কিছু একটা ব্যাপার আছে। তো আমাদের পরিচিত একজন আছে, তাকে যদি ডাকি, সে দেখলে দেখি কি বলে। তো তাকে ডাইকা পাঠানো হলো, সে আসছে, আইসা বলে কি যে আপনার মেয়েকে আমি একটু দেখি। তো সে দেখলো হাতে তার একটা কালো কাইথনের মতো কেমন একটা সুতা ছিল, ওটা দিয়ে আমার মেয়েকে মাপলো, হাত মাপলো, গা মাপলো, পা থেকে মাথা পর্যন্ত। মেপে বলল কি ওরে মানে কালো জাদুর মতো একটা যে কথাটা আছে, আসলে আমরা শুনি কিন্তু কখনো দেখি নাই, এর সাথে এটা হয়েছে। আর ওর গায়ের থেকে জামা থেকে কেটে নিয়েছে। তাই বলি আমাদের বাসায় তো কেউ আসে না, বলে আসতে হবে না, এটা দূর থেকে নেওয়া যায়। তো জামা থেকে কেটে নিচ্ছে, নেওয়ার পরে ওর এই কাজটা করছে। ওর আর মিনিমাম হয়তো 5-6 মাস আছে, এই কটা দিনও বাঁচবে, ওর হায়াত শেষ হয়ে আসছে, ওকে বাঁচানো সম্ভব হবে না, এই কটা দিন আসবে। তো আমি খুব কান্নাকাটি করে, একটা মাত্র বাচ্চা, খুব কান্নাকাটি করে পা জড়ায় ধরলাম যে কি করা যায়, আপনি ওরে না কিছু করে যাইতে পারবেন না, যেহেতু বলছেন আমি জানতাম না, সেটা অন্য ছিল, মরে গেলে মরে যেত, কিন্তু এখন তো আপনাকে ছাড়া যাবে না, যেই করে হোক আমার বাচ্চাকে বাঁচাইতে হবে, একটাই আমার বাচ্চা। এরম বলতেছে, খুব কান্নাকাটি করতেছে, করার পরে উনি বলে ঠিক আছে আমি দেখি। তো দেখার পরে উনি বললো যে আচ্ছা আমি কিছু কথা বলি, এটা আপনি যদি পারেন তাহলে হয়তো আপনার বাচ্চাকে চেষ্টা করা যায় বাঁচানো। একটা গাছের একটা ফুল লাগবে গোলাপ, আর 7 ঘাটের পানি লাগবে, এটা আপনি জোগাড় করবেন। আর শ্মশানে যে মানুষ মরে ওইখান থেকে লাশটা যখন পুড়তে থাকে, কাফনের কাপড়টা উড়ে বেড়ায় মাটিতে না পড়ে, ওই মুহূর্তে কিছু কাফনের কাপড়ের ছাই আপনাকে জোগাড় করতে হবে। আর আমি একটা তাবিজ দিব, ক্লাসটা যখন পুরাইতে থাকে, বারটা হইতে হবে শনিবার, যেই টাইম হোক, সকাল, সন্ধ্যা, দুপুর, রাত, যাচ্ছি হোক, মানে শনিবার হইতে হবে, ক্লাসটা পুড়তে থাকবে না, আপনি বুকের মাঝখানটায় তাবিজটা ফেলবেন,
ওই যেই লাশটা পুড়তে থাকবে সেই
লাশটা বুকের মাঝখানে ফেলতে হবে, আপনার খেয়াল রাখতে হবে বুকের মাঝখানে যাতে পড়ে। তো এরকম করতে পারবেন কিনা, তাই ভাবলাম যে বাচ্চার মরণপণ অবস্থা আমি পারবো। বলেন আপনার কোথায় যেতে হবে, বলে কি যেই কোনো শ্মশানে, আপনি যেখানে খুশি শ্মশান হলেই হবে, শনিবার একটা মানুষ পুড়তেছে। তো আমি বললাম আচ্ছা ঠিক আছে দেন, আমি গেলাম। যাওয়ার পরে ওই লোককে এই জিনিসগুলো জোগাড় করে দিতে হবে, আর তাবিজটা আপনার ই করতে হবে, ভরতে হবে মম দিয়া না, সিঁদুর দিয়া, এবং সিঁদুর হইতে হবে ওদের কালী মূর্তি যে থাকে হিন্দুদের, ওইটা কপাল থেকে নিতে হবে। এরকম শর্ত দিল কতগুলো, আমি সবটাই মানলাম, বাচ্চাকে বাঁচাতে হবে এই আর কি আমার। তো যেদিন বইলা গেল তার পরের দিন শনিবার, তো শনিবার শ্মশানে আমি যখন যাই তখন দুপুর 12টার মতো বাজে।
কোন শ্মশানে গিয়ে?
ইসে ওইটা জুরাইন কবরস্থান ছাইরা, মনে হয় 2-3 মাইল হবে শ্মশান ঘাট। তো ওইখানে গেলাম, যাওয়ার পরে এখন কখন কোন লাশ আসবে আমি তো জানি না। তা আমি কি করলাম, ভিতরে ঢুকবো, আমি মুসলমান, এটা যদি জানতে পারে তাহলে হয়তো আমাকে ঢুকতে দিবে না, বা আমি যে কাজটা করবো করতে পারবো না, বাধা আসবে। আমি এসব চিন্তা ভাবনা করে, তাই বেবি যে আমার নামটা এটাই হিন্দুদের মধ্যে থাকে, একটা দিকে আমি ফ্রেশ থাকলাম যে আমার নামটা হিন্দুদের মধ্যে পড়ছে, আমার বললে কোনো সমস্যা না। তা আমি যখন শ্মশানে ঢুকি, 12টা বাজে না, হয়তো কিছুক্ষণ টাইম বাকি আছে, শ্মশানে ঢুকি, ঢুকে আমি মানে খোঁজ করতেছি যে মূর্তিটা কোথায় রাখা, শ্মশানে তো একটা মূর্তি থাকবে এটা আমি জানি। তো আমি ঘুরতেছি, অনেক বড় শ্মশান, বিশাল জায়গা নিয়ে ঘুরতেছি, ঘুরতে ঘুরতে হঠাৎ ডান পাশটা একটা কালী মূর্তি আমি দেখলাম। তো দেখলাম পরে ঘুরতেছি, এখন সোজাসুজি কিছু লোক বসা, ওরা যদি ভাবে যে ও সামনে যায় কেন, এই জন্য আমি ঘুরতেছি যে আমি ওখানকার কেউ বা মানে সতরাচর আমি আসি এটা যেন বুঝি। তা আমি আরো মনে করেন 5-10 হাত দূরে গেলাম, ওইখানে আরেকটা মূর্তি রাখা, ওদের পুরা শ্মশান খালি, কোনো লোকজন নাই, এখন কখন আসবে লাশ এটার অপেক্ষা আমি করতেছি, এজন্য ঘুরে বেড়াইতেছি সময়টা কাটানোর জন্য। তারপরে ওই সিঁদুরটার দিকে হাত দিলাম, তা আমি ওইটার সামনে ওই আসন গেড়ে বসে, ওরা যেভাবে বসে ওইভাবে বসে, কপাল থেকে একবার হাত দিই, মানে আমি দিতেছি টিপ, এরকম যেন বোঝা যায় দূর থেকে কেউ দেখছে, ওরকম নিয়ে তাবিজটা বাম হাতে রেখে ডান হাত দিয়ে ভরতেছি সিঁদুরটা। তো ওরকম করতেছি, করার পরে দূরে শুনি যে আমার ভাগ্যটা হয়তো ভালো, তো দূরে শুনি ওই যে ওরা বলতেছে অনেকজন, অনেকগুলা শব্দ, তখন বলতেছি জানলা, আমি মূর্তিটার সামনে বসছি, উনি একজন মা, সবাই ওনাকে মা বলে, তো আমি আমার মায়ের সামনে বসা আছি, সেদিন আমার মায়ের মৃত্যুবার্ষিকী ছিল, সেদিন মৃত্যুবার্ষিকী ছিল, ওই কথাটা চিন্তা করছি, তুমি আমার মাফ করো, আমিও মা, আমি একটা বাচ্চাকে বাঁচানোর জন্য এই কাজ করতেছি, কান্নাকাটি করতেছি। ওই দূর থেকে কেউ ভাবতেছে যে
হয়তো আপনি ওখানে
তো ওরা একটা লাশ আসতেছে, বলাবলি করতেছে একটা মহিলার লাশ আসতেছে নদীর ওই পার থেকে, খুব গরিব মনে হয় না কাজ তো করতে পারবে এরকম বলাবলি করতেছে লোকরা। আমি আর কোনো দিকে তাকাই না, আমি সিঁধু নিতেছি আর ঘুরতেছি তার শ্মশানের দিকে গেলাম, যেদিকে মহিলাটাকে নিয়ে যাইতেছে সব নিয়ে যাইতেছে। হঠাৎ দেখি একটা বিশাল রুম তালা দিয়ে তালা মারা ছিল, তা বিজয় করতেছে। আমি ওদের সাথে গেলাম, মানে ওদের সাথে এমন ভাবে মিশে গেলাম যেন ওদের সাথে আসছে, এতক্ষণ এখানে ছিলাম এটা যেন বোঝা না যায়। তো ঢুকলাম, ঢুকে মহিলাকে দেখলাম গোসল করা, তখন বললো যে এখানে একটা মহিলা লাগবে, একজন ভিতরে আসে। তো আমি আর একজন মহিলা ভিতরে, ওদেরই হয়তো লোক হবে মনে হয়, তার মা যেভাবে কান্নাকাটি করতেছে, আমি তার সাহায্য করলাম, পানি দিলাম, কিভাবে গোসল করলো দাঁড়া দাঁড়া দেখলাম আর পানি দিতেছি তাকে। তো গোসল টোসল করা চিতায় তুলতেছি, তোলার পর একটা লোক বললো যে উনি তো চিতায় তুললেন ঠিকই আছে, উনি তো কাষ্ঠ করার মতো কাঠ কিনবে এমন পয়সা ওদের নাই, আর ওদের মধ্যে কোনো মহিলা আসে না সাথে, একজন মহিলা আসছে। তো আমি সাথে সাথেই আসি যাতে ওরা বোঝে আমি ওদের লোক। আমিও কান্দতেছি কারণ আমার মায়ের ওদিন মৃত্যুবার্ষিকী, আর উনিও একজন মা যে মারা গেছে, এজন্য খুব কান্দতেছি যে মা তোমারই মতো একজন আবার তোমার কাছে আসলো।
আসলে এটা আপনি যেইখানে মানে যেই ঘটনার বর্ণনা দিচ্ছেন আমরা বুঝতে পারছি যে সেটা আসলে একজন মায়ের জন্য সেই সিচুয়েশনটার বর্ণনা দেয়া খুব ডিফিকাল্ট।
পৃথিবীতে এমন কিছু জিনিস আমরা হারাই যেটা আসলে যার উপরে কোনো সান্ত্বনা বাক্য নেই, যার
তবে সেটা দেবী বাবা আপনি আপনার সন্তানের জন্য করছেন, একজন মা করছে তার সন্তানের জন্য, সন্তানের জন্য মা এমন কিছু নাই যে করতে পারে,
সেজন্যই আমি করছি। পরে ওই তাবিজটা ভরা হয়ে গেল সিঁদুরে, আমি দাঁড়ায় আছি, তখন ওইখানে হয়তো 20-25 বছরের একটা ছেলে মনে হয় ওনারই ছেলে, খুব কান্নাকাটি করতেছে তাকে চিতায় আগুন দিতে হবে, সে ঘুরতেছে
যেটাকে মুখাগ্নি বলা হয়, বড় ছেলে যদি
থাকে কয়টা চক্কর দিয়ে পরে আমি ঠিক জানি না, দাঁড়ায় আমি এই প্রথম এরকম একটা কিছু মুখামুখি হয়েছে আমার মেয়ের জন্য। পরে তাবিজটা আমার হাতে বাম হাতে রাখা, আমি কখন ফেলবো আমার এই ওরা কে কি এটা আমি ভাবতেছি না। তো চিতায় ওই ছেলেটা আগুন দিল মুখের কাছে, মুখের সামনে কোনো কাপড় রাখা থাকে না আর পায়ের কাছটা খোলা থাকে, উপরে কয়েকটা কাঠ দেয়া, তো ওই ওইটা দিল একজন লোক, ওদেরই ধর্মের একজন লোক বললো যে আমি দিই এর কাপড় চোপড় যা লাগে যেখানে যা লাগে সব আমি দিই। তো উনি দিল, ওদের তো ঠিক ছিল না দেওয়ার মতো কাঠ দিয়ে পুরাবে। তো ফুটতেছে আমি দাঁড়ায় আসছি যে কখন মানে কাফনটা উড়বে আমি নিব, এরকম অনেকক্ষণ দাঁড়ায় আসছি মনে হয় 20 মিনিট হবে, পড়ার পরে ওইগুলা মানে সবগুলো উপরের দিকে উঠতেছে আর এত জোরে আগুন, আমি ওইটা হাতে নিতে শিখতে একটু করে আর তাবিজটা তো আমার হাতে রাখা, তো রাখা পরে আমার হাতটা মানে স্যাঁতস্যাঁত হয়ে ভিজটা তো যে মানুষের গা টা পুড়তেছে, মানুষের গা পুড়লে ওইটাতে এখন আমি ভাবতেছি নিচ থেকে নিব, এজন্য ওই ছেলেটার সাথে আমিও ঘুরতেছি নিচ থেকে নিব। তো একটা লোক এসে বলে কি ব্যাপার আপনি এখানে ঢুকছেন কেন, আমি বলছি এটা তো আপনাকে জিজ্ঞেস করবো না, মার কাজ মেয়েও করতে পারে ছেলেও করতে পারে, এটা বলে আমি ওদের সাথে ঘুরতেছি ঘুরে ঘুরে মাটি থেকে টোকাইতেছি, কিন্তু উনি তো বলছে যে মাটি থেকে নেওয়া যাবে না। তো আমি কি করলাম লাশটার কাছাকাছি অল্প অল্প করে কাপড় নিতেছি, ওই জায়গাটা মাটির মধ্যেও না আবার উপরেও না, গায়ে থেকে নিতেছি। তো গায়ে থেকে নেওয়ার পর তাবিজটা ফেললাম বুকের মাঝখানে, তাবিজটা বুকের মাঝখানে ফেললে আমি আস্তে করে সরে গেলাম যে এখন এখানে থাকা মনে হয় ঠিক হবে না, আর অন্য কেউ এসে দেখলে হয়তো আমি কোনো বিপদে পড়বো। আমার কাজ তো করা শেষ, আমি একটু কাফনের কাপড় উপর থেকে নিছি, যেভাবে আমাকে নিতে বলছো ওইটা করে আমি বের হয়ে আসছি, বের হয়ে আইসা ওই লোককে দিছি পরের দিন, দেওয়ার পরে সে আমার মেয়েকে রাত 12টার দিকে এই 3 রাস্তার মুখে দাঁড় করায় গোসল দিছে, গোসল দিয়ে ওই ফুলটা ওর পানি ভিজায় খাওয়াইছে, আর ওই যে কাফনের কাপড় আমি নিয়ে আসলাম ওইটা দিয়ে একটা তাবিজ বানাই দিছে, এটা এখন আমার বাচ্চার সাথে আছে। তারপর থেকে মানে ওর বিপদ মুক্ত হলো, যে বলল যে 6 মাস বাকি আছে, এখন আল্লাহর রহমতে মানে সম্পূর্ণ সুস্থ সবার সবাই।
আসলে রেহান এটার মধ্যে আমি মানে অদ্ভুত অলৌকিকতা এই ধরনের কিছু না পেলেও মানে আমি
আবেগ
আবেগ যেটা
চিন্তা করছিলাম যে
একটু আগে বেবি আপা প্রায় কেঁদে ফেলেছেন ওনার মায়ের জন্য, আর এদিকে উনি একজন মা হিসাবে তার মেয়ের জন্য কতখানি করেছেন। তো আসলে এটাই মনে হয় পৃথিবীর সাইকেল, বা এভাবেই মনে হয় পৃথিবীটা চলে, একটা মা চলে যায় আর একটা মা তৈরি করে দিয়ে যায়।
ছোট মেয়ের সাথেও ঘটতেছে, একটা আমার আরেকটা ছোট মেয়ে আছে,
আরেকটা ছোট মেয়ে আছে,
চার বছর, তিন বছর যাবত।
ওকে, শুনি তাহলে কি হয়েছে ওর সঙ্গে।
মানে প্রথম যখন হয়তো দুই আড়াই বছর তখন থেকে এরকম ধরনের ঘটনা ঘটে, পড়ে যায়, মানে রাতে গভীর রাতে চিৎকার করে এরকম। যখন তিন চার বছরের কথা বলতে পারে খুব ভালো বোঝে, তখন থেকে আমি বুঝতে পারলাম ওর সাথে একটা কি।
সে কি কিছু বলেছিল হঠাৎ করে?
হ্যাঁ হঠাৎ করে বলে, মা আমি পাহাড় থেকে পড়ে গেলাম, কে আমাকে ধাক্কা দিল, খুব জোরে ব্যথা পাইছি, সকালবেলা উঠে বলে এইখানে ব্যথা সেইখানে ব্যথা। তো কেন ব্যথা বলে, কই যে আমি পড়লাম পাহাড় থেকে।
তাহলে আমরা একটু শুরু থেকে শুনি, প্রথম আপনি কোন দিন টের পেলেন?
এই তখন ওর তিন বছর বয়স,
গভীর রাতে।
হ্যাঁ গভীর রাতে, রাতে তখন দুইটা তিনটা হবে, খুব জোরে চিৎকার দিল, মা মা এই মশারির উপরে বিড়াল। তো ও দেখলো, আমি উপরের দিকে তাকাইলাম, দেখি সত্যি একটা বিড়াল। কিন্তু ও যদি মশারির উপর বিড়াল দেখে থাকে আর আমিও দেখে থাকি, তো ওটা তো ভারী হবে, মশারিটা গায়ের দিকে পড়বে, ঝুঁকবে। কিন্তু তা ঝুঁকে নেই, মশারিটা সমান ওরকম রাখা, একটা বিড়াল দাঁড়ানো, কিন্তু বিশাল বড়, লেজটা এমন মোটা, খুব সুন্দর করা। তো আমি দেখতেছি, ও দেখতেছি, একদম বড় বড় চোখ দিয়ে আমাদের দিকে তাকায় আসছে। ঘর ঘুরঘুটে অন্ধকার, কিন্তু বিড়ালটা স্পষ্ট দেখা যায়, চোখ দুটো জলজল করতেছে। আমি উঠে মশাইটা উপর দিকে ধাক্কা দিছি, যাতে বিড়ালটা কোন সাইডে পড়ে, উপরের দিকে ধাক্কা দিছি, কিন্তু সে পড়ে না, আর ভারীও না, হালকা তুলার মতো মনে হলো উপরে কিছুই না। আমি আবার ধাক্কা দিলাম, আর এইবার বোঝা গেল সে কোন এক সাইডে পড়ছে, একটা শব্দ হইল। আর তাড়াতাড়ি লাইট জ্বালাইছি, জ্বালাই দেখি ঘরে কোথাও কিছু না, তো বিড়ালটা কোথায় গেল?
যাওয়ার মতো হয়তো বা
কোনো জায়গা ছিল না, খাটের নিচটা একদম দবদবা পরিষ্কার, কোথাও কিছু রাখা নেই, তাহলে বিড়ালটা কোথায় গেল?
আশেপাশে কোনো জানালা?
না না না, কোনো জানালা না, যাওয়ার কোনো পরিস্থিতি নাই।
তারপর?
তারপরে আবার এরকম একটা গভীর রাতে এরকম ঘটনা ঘটলো, যে মামা দেখো আমার বুকের উপরে এরকম বৈশা, গলা চাপতেছে আমার চোখ, মামা এরকম চিৎকার করতাম, তখন ঘুমায় আছে। এই দুইটা তিনটা ঠিক এই টাইমটা দিয়ে ঘটনাটা ঘটে। তো আমি উঠছি, উঠে এমনি তো ঘুমের চোখ ভালো মতো তাকাইছি, বলে কি মা বুক থেকে সরাও, আমার তো চাই পামাইরা ফেলতেছে। তো আমি তাড়াতাড়ি ওরে টান দিয়ে বুকে নিচ্ছি, ও খুব জোরে চিৎকার করছে যে আমার ঘুম ভেঙে গেছে, ওরে নিয়ে আমি একা থাকি। তারপরে এরকম দেখি ওর শরীর কাঁপতেছে, আমি কি হয়েছে বলে কি আমার বুকের উপরে আমি জানি না কি যেন একটা এসে বসলো, বসে আমার গলা টিপতেছে, অনেকক্ষণ মা আমার এরকম করতেছে, আমি হাত পা ছুটতেছি তুমি বুঝতেছো না। আমি বলি কি মা তুই, তো আমার কানে শব্দটা গেল। আর আমি ও প্রায় কি করে রাতে এই দুইটা তিনটেই এই টাইম দিয়ে উঠে দৌড় দেয়, খুব জোরে আগে প্রথমে চিৎকার করে, অনেকক্ষণ কান্না করে, তারপরে দৌড় দেয়। দৌড় দিলে কখনো পইরা পইরা ব্যথা পায়, সেই থেকেই আমি মানে ঘরে মশাইটা নাই সব সময়, বারো মাস দিনের বেলা ঘুমাই দেব, ওই যে পড়ে যায় ব্যথা পায়, খুব করে গুঁজে দেয় মশাইটা, তারপরে ওর বুকে নিয়ে ঘুমাই। ওই কখনো আমার বুক থেকে সরে যায় এই ঘটনা ঘটে, আমি বুঝতে পারি না, ঘুম থেকে জেগে এটা শুনতে পাই যে কখনো কাঁদতেছে, কখনো ব্যথা পায়, পইরা আছে নিচে।
হ্যাঁ
এখনো চলছে,
এটার কোন প্রতিকার এখনো
মানে
চেষ্টা করেনি এটা কি?
হ্যাঁ হ্যাঁ খুব চেষ্টা করছি,
কোন ডাক্তার দেখিয়েছেন বা কিছু?
ডাক্তার দেখিয়েছে, ওরা কিছু বলে যে ছোট বাচ্চা এরকম, এখন আমরা বুঝতে পারতেছি না।
আচ্ছা, তো অন্য ভাবে ট্রাই করেছেন?
কি ধরনের কিছু দেখাইছি, এই গাজীপুরে, তারপরে টঙ্গিতে, মসজিদের কোন হুজুর বাদ দিই নেই, এই উত্তরা আরো অনেক অনেক জায়গায়। বললো যে হাওয়া লাগছে, এই পানি পড়া দেয়, তাবিজ দেয়, ঠিক হয়ে যাবে, কিন্তু আজও ঠিক হইল না। আমি ওরে নিয়ে ভীষণ পেরেশানিতে। তারপরে আপনাদের এই যে এটা আমি শুনি, আপনাদের এই কিছুটা শুনি জ্বরের, তো এই বৃহস্পতিবারে 30 তারিখের ঘটনা, আমার বড় মেয়ে খালার বাসায় থাকে, ওর একটা ছবি আমার ঘরে রাখা, ওই ছবিটা এই যে 30 তারিখে, তো ওর তো এইটে পরীক্ষা দিবে, তো এইটে পরীক্ষা দিবে, আমি ওর সাথে যোগাযোগ করি না, দেখা যাবে মন খারাপ হবে, মা দূরে, এই জন্য হয়তো ঠিক মতো পড়বে না, এই জন্য যোগাযোগ করি না, ছবিটাই দেখি। তো ছবিটা দেখি আপনাদের এটা শেষ হয়েছে প্রায় 2:15 দিকে, তা আমি শুইতে যাব, আমার ঘরটা পুরো অন্ধকার, আর সামনের ঘরে লাইট জ্বলতেছে, যেমন চতুর্দিকে আলো, এরকম একটা আলো হয়ে আছে, আর ওই ঘরটা অন্ধকার। হঠাৎ দেখি মানে আমার মেয়ের ছবির দিকে চোখ পড়ছে, কান্নার শব্দ, শুইতে যাবো এই মুহূর্তে একটা কান্নার শব্দ, মানে একটা ছোট বাচ্চা কান্দতেছে। তো ওইখানে তো কান্নার এমন কাউর আমি দেখি না, এত রাত্রে কে কান্দে। তো ছবিটার দিকে আমার চোখ পড়লো, পড়ার পর দেখি চোখের দুই সাইড দিয়ে পানি পড়ছে
ছবিটা থেকে।
হ্যাঁ, ছবিটা থেকে আমার মেয়েটাই কান্দতেছে। তো আমি কি করলাম, এমন ভাবে ভয় পাইছি যে আমার সারা শরীর লোমগুলা দাঁড়ায় গেছে। আমার ছোট বাচ্চা আমার কাছে শোয়া, ছবির থেকে পানি পড়তেছে, পড়তেছে আবার ইসে ওয়ার্ড্রপের উপরে কাঠের মধ্যে, মানে পানি পড়ার টুক টুক একটা শব্দ হয়েছে, চোখের পানিটা সেম ওরকম শব্দ হইতেছে। তিনবার শুনছি আমি এটা, শোনার পর আমি এখন যায়া যে লাইট জ্বালাবো এই সাহসটা পাইতেছি না। বাচ্চাটা আমার কান্দতেছে, তখন আমার খুব কান্না পাইছে, বিশ্বাস করে না, বলতে পারবো না। লাইট জ্বালানোর পরেও দেখছি চোখ থেকে পানি পড়ছে।
এরপরে কি আর আপনি ফোনে কথা বলেছেন বা কিছু যোগাযোগ
করেছেন?
আসলে এটার মানে আমি কোনো ব্যাখ্যায় যেতে চাই না। আসলে
ব্যাখ্যা
আমরা লজিকও খুঁজতে চাই না, যেখানে আবেগ বলি আর অদ্ভুত বলি যেটাই বলি আমরা, এটাতে মানুষ তো মানুষই আসলে, অদ্ভুত হোক অলৌকিক আর যাই হোক আবেগ তো থাকবেই। রাইট, আমরা ডিসকাশনে নাই গেলাম, তবে একটা বিষয় যেটা আপনার ছোট মেয়ের ঘটনাটা বলেছেন, আমরা জানি না মানে কিভাবে কি হবে, তবে অতটুকু আমরা দোয়া করি যেন খুব দ্রুত যেন সুস্থ হয়ে যায়। অনেক ধন্যবাদ বেবি আপা আমাদের সঙ্গে এসছেন, যেটা কথা দিয়েছিলাম আমরা বেবি আপার স্টোরি শোনার পরে কিন্তু এখানকার ঘটনাটা বলতে হবে যে কেন আমরা বেছে নিলাম এটা।
অবশ্যই আমাদের শ্রোতারা নিশ্চয়ই জানতে চায় যে আমরা কেন আজকে লাশ ঘরে আসলেও এই লাশ ঘরটাতে স্পেসিফিকালি কেন,
এবং সবার মনে একটা প্রশ্ন যেটা প্রবল ভাবে আছে এবং সবাই আমাদেরকে সন্দেহের দৃষ্টিতে দেখছেন যে কেন আমরা কোথায় আছি, কোন হাসপাতালে আছি, কেন বলছি না এটা। আমরা এমনিতেই অন্যান্য স্পটে যে যাচ্ছি সেটাই বলছি না আপনাদেরকে, কেন বলছি না ইতিমধ্যে আমরা অনেকবার বলেছি। তো আর আজকে ঢাকা শহরের মতো একটা রিনাউন্ড হাসপাতালের পরিচয়টা প্রকাশ করব সেটা তো
আমাদের পক্ষে সম্ভব না, কারণ আমরা অনেক দূরে দূরে অনেক জায়গায় যেখানে
আর আমাদের এখানে অনুমতি পেতে কিছু আমাদের রুলস মানতে হচ্ছে,
রুলস মানতে হচ্ছে এবং কিছু রুলস ভাঙতে হচ্ছে। বাট দ্য ফ্যাক্ট ইজ আমি যেটা বলতে চাই শ্রোতা বন্ধুদের, যে আমরা এর মধ্যে আমরা যে যে জায়গাগুলোতে গিয়েছি, যেগুলো জায়গায় আমরা স্পেসিফিক ঠিকানা দিয়েছি, সেসব জায়গায় অতি উৎসাহী কিছু লোক কোনো কারণ ছাড়া যাওয়ার চেষ্টা করেছে, অনেক রকম ঝামেলা হয়েছে। তো আমরা চাই না,
বিশেষ করে সেখানকার যে মানুষরা আছে তারা অনেক ঝামেলার সম্মুখীন হয়েছে, যেটার জন্য আমরা চাচ্ছি না আর কেউ এই ধরনের ঝামেলার মধ্যে পড়ুক।
এক্স্যাক্টলি, তাই বলে যে আমরা নেক্সট টাইম কখনো স্পটের কথা বলবো না তা নয়, বাট এটা যেহেতু ঢাকা শহরের ভেতরেই এবং একটা হাসপাতালের রেপুটেশন অনেক বড় ব্যাপার, তাই আমরা এটাকে টোটালি গোপন রাখার চিন্তা ভাবনাটা নিয়েছি।
এবং আমরা বলেছিলাম যে শুরুতে কিন্তু আমরা বলেছিলাম যে আমরা কি আসলে ঘটনাটা কি,
রাইট,
কি শুনেছিলাম সেটা একটু ঘটনাটা এবার শুরু করি।
ধরো দোস্ত, আমি যেভাবে ঘটনাটা শুনেছি, আই হ্যাভ টকড উইথ সাম পিপল, আর সবচেয়ে বেশি আমি যার সাথে কথা বলে শকড হয়েছি, হি ইজ এ ডোম, এই হাসপাতালেই সে কাজ করে। সে মানে আমাকে বলেছে, তখন যতক্ষণ পর্যন্ত বলেছে ততক্ষণ পর্যন্ত সে জানতো না যে আমি ডর টিমের একজন। তো সে আমাকে যেটা বলে যে অনেক ঘটনাই ঘটেছে টুক,
আসলে আমরা এই ফাঁকে একটু বলে দিই, আমরা এই ডোমে ডোমকে আমরা অ্যাপ্রোচ করেছিলাম যে কথা বলার জন্য, রেকর্ড করার জন্য, কিন্তু সে সেটাতে রাজি হয়নি। সেও তার প্রফেশন এবং বিভিন্ন কিছু যেটা আমরা বুঝতে পারিনি যে কেন সে রাজি হয়নি, আমরা
কিছুটা ধরতে পেরেছি উনি রাজি হননি ভয়ে, যথেষ্ট বয়স্ক মানুষ এবং বোঝাই যাচ্ছে যথেষ্ট পরিমাণ কি বলবো কুসংস্কার তার মধ্যে আছে, এবং এই ধরনের কোনো কিছু সে প্রকাশ করতেই ভয় পায় যে সেই জিনিসটা হয়তো তাকে আবার অ্যাটাক করতে পারে বা কিছু। ওয়েল, যেই ঘটনাটা ঘটেছে তার সাথে, সেটা হচ্ছে তার কথার মতে কোনো এক সময় আজকে থেকে প্রায় এক দেড় বছর আগে একটা অপঘাতে মৃত্যু হওয়া একটা লাশ এখানে এসে পৌঁছায়, যার কোনো ঠিকানা পাওয়া যাচ্ছিল না যে অ্যাকচুয়ালি লাশটা কার। প্রায় তিন চার দিন পরে অনেক দূর থেকে, ঢাকার অনেক বাইরে থেকে, টাঙ্গাইল বা এরকম কোনো জায়গা থেকে, টাঙ্গাইল বা টঙ্গি আমি ঠিক ভুলে গেছি, তো সেখান থেকে একজন আসে লাশটা দাবি করতে। লাশটা দাবি করার পরে তারা মোটামুটি পরিচয় দেয়, উনি লাশটা বহন করতে সাহায্য করে, ওয়ান অফ দ্যাম ওয়াজ হিম, কয়েকজন মিলে তো লাশটা নিয়ে নেয়,
কয়েকজন মিলে নিয়েছে,
সে ছিল তার মধ্যে একজন, এবং দুর্ভাগ্যক্রমে মাথার দিকটা তাকে ধরতে হয় এবং সে লাশটাকে দেখে, এবং লাশটাকে দেখে সে প্রথমে অবাক হয়,
লাশটার সে চেহারা স্পষ্টভাবে দেখেছে আর কি,
স্পষ্টভাবে দেখে, এবং সবচেয়ে অবাক ব্যাপার লাশটার চোখ ছিল খোলা, যেটা কিনা থাকার কথা না,
কথা না,
এতদিন পরে দেড় দুই দিন থাকার পরে ফ্রিজার্ভে এটা হওয়ার কথা না। যাই হোক, তো সে চোখটা বন্ধ করে দেয়। এখানে ঘটনাটা
বেসিক্যালি এই লাশগুলো অপঘাতে যে মৃত্যুগুলো থাকে এটার এগুলো পোস্টমর্টেম করা কিংবা হচ্ছে যেগুলো অ্যাক্সিডেন্ট ঘটে এমনিতে একটু বিকৃত অবস্থায় থাকে লাশগুলো, তো বুঝতেই পাচ্ছেন
স্বাভাবিক ছিল না।
রাইট, এবং দুর্ভাগ্যজনক বা সৌভাগ্যজনক ভাবে আমি বা সুমন সেই লাশটা নিজের চোখে দেখিনি বলে বলতে পারছি না কতটুকু বিকৃত ছিল। কিন্তু ব্যাপারটা হচ্ছে সেখানেই ঘটনাটা থেমে থাকেনি। এতটুকুতে একটা ডোম কখনো ভয় পায় না, যার কাজই হচ্ছে লাশ আনাগোনা করা। মজার ব্যাপার হচ্ছে বা ভয়ঙ্কর ব্যাপার হচ্ছে, পরের দিন আরেকটা লাশ যখন ডেলিভারি নিতে আসে আরেকটা ফ্যামিলি ওই একই, অর্থাৎ এই লাশ ঘর থেকে, ওই একই ডোমের ডিউটি তখন ছিল, আবার যখন সে জমা দিতে যায় সে দেখে সেই একই লাশ এবং চোখ খোলা।
এটার পর থেকে সে মোটামুটি এই বিষয়গুলো আগে একটু খোলামেলা আলোচনা করলেও এই ঘটনাটা ঘটার পর থেকে এই ডোম মানে খুব বেশি খোলামেলা আলোচনা করে না, এবং এই ঘটনাটা তার কাছ থেকে জানার জন্য আমার আর রেহানের বেশ বেগ পেতে হয়েছে। আমরা অনেক চেষ্টার পরে আমরা কিছুটা জানতে পেরেছি।
প্রথমে সে খুব ছোট ছোট কিছু ঘটনা আমাদেরকে বলছিল যেগুলোর যথেষ্ট পরিমাণ লজিক্যাল কিছু ব্যাখ্যা আমরা তার করাতে পারি। ফর এক্সাম্পল, লাশ পড়ে থাকতে দেখেছে সে কয়েকবার, যে খুব সুন্দরভাবে টেবিলে রাখা ছিল পোস্টমর্টেমের আগে, হঠাৎ করে পরে দেখা গেছে যে লাশটা পড়ে আছে।
হ্যাঁ, তবে এতটুকু আমরা কথা দিচ্ছি আপনাদেরকে, এই ডোমকে হয়তো আমরা হাজির করতে পারিনি, তবে আমরা চেষ্টা ছাড়িনি, হাল ছাড়িনি। কোনো না কোনো একদিন
অবশ্যই
কোনো এক ডোমকে, হয়তো বা এই ডোমকে আপনাদের সামনে হাজির করার চেষ্টা করবো।
রাইট, এবং আরেকটা কথা আমার মনে হয় বলে রাখা উচিত, যে ইন্টার্ন ডাক্তার আমাদেরকে বলেছে কিছু ঘটনা এই মর্গ সম্বন্ধেই, তার নামও আমরা প্রকাশ করতে পারছি না, কারণ অ্যাজ ফার অ্যাজ উই নো অ্যান্ড এভরিবডি নোজ, যে একটা ডাক্তারের সব কিছু ডিপেন্ড করে তার রেপুটেশনের উপরে, এবং সেটা রেপুটেশন নষ্ট করার
আসলে সে হচ্ছে কোনো প্রশাসনিক যদি ঝামেলা হয় সেই বিষয়ে সে আসলে ঝুঁকি নিতে, হয়তো বা এটা ঝামেলা হওয়ার কিছু ছিল না, কিন্তু সে নিজে থেকে আসলে ঝুঁকি নিতে চায় না।
তারপরেও আমাদের দেশ বুঝতে,
তো আমরা আসলে কেউ যদি নিজে থেকে কমফোর্ট না হয় তাহলে আমরা সেখানে
জোর করার কোনো প্রশ্নই ওঠে না। So that was all about this morgue, অথবা লাশ ঘর যাই বলি না কেন, আর লাশ ঘরে মনে হয় লাশ ছাড়া অন্য কোনো জীবিত কিছু এতক্ষণ আর থাকা ঠিক না।
রাইট, তো সেই অনুযায়ী আসলে
শেষ হয়ে গেল আজকের তর। আগামী সপ্তাহে আরো একটি জায়গায় বসে আরো চারজন বন্ধুর জীবনের অভিভৌতিক ঘটনা নিয়ে হাজির হয়ে যাব আমরা বেশ কজন। জীবনের ভৌতিক ঘটনাগুলো আপনাকে কতটুকু স্পর্শ করে সে প্রশ্নের ঊর্ধ্বে উঠে আমরা বরং ভয়ের অস্তিত্বকে ধরতে চাই। মানুষ সৃষ্টির আদি থেকে ভয় পেতে ভালোবাসে। এই ভয় নিয়ে বিজ্ঞান বিভিন্নভাবে মস্তিষ্কের কোষ, নিউরন, অনুরণন বিভিন্ন বিষয়কে ব্যাখ্যা করেছে। অন্ধকার ঘরে একা একা থাকতে কেউ ভালোবাসে, আবার সেই অন্ধকার ঘরটি কখনো কখনো কারো কাছে প্রচণ্ড ভীতিকর হয়ে যায়। প্রিয় শ্রোতা, আমরা ভয় খুঁজে বেড়াই বাংলাদেশের প্রান্ত থেকে ও প্রান্তে। আমরা জানি আপনার কোনো একটি বিশেষ এলাকায় হয়তো বা এমন কিছু ঘটে গেছে যে স্মৃতি থেকে আপনি জীবনে কখনো বের হয়ে আসতে পারবেন না। আমরা সেই স্মৃতি তুলে ধরতে চাই আমাদের তর অনুষ্ঠানে, ঠিক সেখানটায় বসে যেখানে আপনার সঙ্গে এই ভৌতিক ঘটনাগুলি ঘটেছিল। আমরা এরকম আরো একটি জায়গা, এরকম আরো কিছু বন্ধু নিয়ে আগামী বৃহস্পতিবার ঠিক রাত 11:20 আপনাকে মনে করিয়ে দেব ডর মানে ভয়।
This track was downloaded from FusionBD.com.